আমরা বুঝতে ভুল করি। আমরা বলি এক হাজার মাসের চাইতে শ্রেয়, কথাটা এমন নয়। এক হাজার যদি হয় তাহলে বলতে হবে আলফুন ওয়াহিদ, যদি দুই হাজার বুঝাতে হয় বলতে হবে আলফাইন, তিন হাজার বলতে হলে তালাতা আলা, আরবা আলা, খামসাতা আলা। কিন্তু সংখ্যার বিপুলতা, সংখ্যার আধিক্য যদি বুঝাতে হয়, যেমন ইংরেজিতে বলা হয় অনেক হাজার, সেটাকে ওয়ান থাউজেন্ড বলবে না, বলবে থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস। সংখ্যার আধিক্য, সংখ্যার বিপুলতাকে বুঝাবার জন্য এখানে আল্লাহ তাআলা বলছেন আলফুন, তার মানে হচ্ছে হাজার হাজার বছর ধরে, হাজার হাজার মাস ধরে মানবতার যে কল্যাণ হয় নাই, রমজান মাসে একটা রাত আছে, ওই রাত্রে মানবতার সেই কল্যাণ হয়েছে।
যদি মহারানার টাকা আদায় করা না হয়, ভালো করে মশালা জেনে নেন, মহারানার টাকা যদি স্বামী সামর্থ্য থাকতে স্ত্রীকে আদায় না করে, অথবা স্ত্রী তার স্বামীকে ব্যাপারটি ক্ষমা করে না দেয়, তাহলে কেয়ামতের দিন এই স্বামীকে আল্লাহর দরবারে জেনা আকারের কাতারে দাঁড়াতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। বহু আসামি এখানে থাকতে পারে, বহুত আসামি এরকম থাকতে পারে যারা মহারানার টাকা বউকে আদায় করে নাই।
এক শ্রেণীর লোকদের ভ্রান্ত ধারণা দূর করার জন্য যারা মনে করে যে যারা শেষ নবীর উম্মত তারা কোনোদিন শিরক করতে পারে না, মুশরিক হতে পারে না, তারা আল্লাহ ছাড়া অন্যের পূজা করতে পারে না, তাদের এই ভুল ধারণার ভিত্তি হচ্ছে একটি হাদিসের উপর, যে হাদিসের অর্থ বুঝতে গিয়ে তারা ভুল করেছে। সুতরাং সঠিক অর্থটিও আমি আপনাদেরকে বলে দেব, যাতে এই ভুল ধারণা বা ভ্রমে কেউ না থাকে। হাদিসটি কি? হাদিসটি সহিহ, হাদিসটি সহিহ। হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেছেন, ইন্নাশ শায়তানা আয়েসা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব ওয়ালাকিন ফি তাহরিশে বাইনাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয় শয়তান নিরাশ হয়ে গেছে, নিশ্চয় শয়তান নিরাশ হয়ে গেছে যে মুসল্লিগণ অর্থাৎ নামাজি লোকেরা আরব দ্বীপে, ফিজাজিরাতিল আরব, আরব দ্বীপে শয়তানের পূজা করবে, এ কথা হতে, অর্থাৎ শয়তানের এই আশা নেই, নিরাশ হয়ে গেছে যে কোন মানুষ আরব দেশে, আরব উপদ্বীপে, আরব দেশ মানে সৌদি আরব শুধু না, আরব উপদ্বীপ যাতে বেশ কয়েকটি বর্তমান দেশ সামিল, তো আরব উপদ্বীপে কোন মানুষ শয়তানের পূজা করবে অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে অন্যের পূজা করবে, সে প্রতিমা পুতুলির পূজা হোক আর কবর মাজারের আর গাছেরই হোক আর অন্য কোনো কিছুর হোক পূজা করবে, এ থেকে, এই কথা থেকে, এই বিষয় থেকে শয়তান কি হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে, মানে আর এরকম পূজার আশা শয়তান করতে পারে না। ওয়ালাকিন ফি তাহরিশে বাইনাহুম, তবে শয়তান তাদের মাঝে, মুসলিমদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করবে, দ্বন্দ্ব সৃষ্টি করবে, কলহ বিবাদ সৃষ্টি করবে, অর্থাৎ মুসলিম একে অপরের বিরুদ্ধে লড়াই লিপ্ত হবে, যুদ্ধে লিপ্ত হবে, মারামারিতে লিপ্ত হবে, শত্রুতা বিদ্বেষ প্রকাশ করবে, এমনকি আরবরাও করবে, কারণ জাজিরায় আরবের কথা, আরব দ্বীপের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এ হচ্ছে ভবিষ্যৎবাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে শয়তান নিরাশ হয়ে গেছে, শয়তানের পূজা আর আরব জগতে হবে না, তবে আপোষে লড়াই হতে থাকবে, আপোষে দ্বন্দ্ব লড়াই বিবাদ হতে থাকবে। এই হাদিস থেকে তারা কি বুঝলো, যারা ভুল বুঝেছে, যে মুসলিম জাতিতে আর শিরক হবে না, তারা কি বুঝলো, বাহ্যিক অর্থ যে আরব জগতে কি হবে না, শিরক হবে না, মানে শয়তানের পূজা হবে না, শিরক মানে শয়তানের পূজা, মূর্তি পূজা শয়তানের পূজা, কবর মাজারে সেজদা করা শয়তানের পূজা, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, অন্যের কাছে দোয়া করা, অন্যের কাছে আরাধনা উপাসনা করা, কিছু চাওয়া, এগুলি সব শয়তানের পূজা। শয়তান এ কথা থেকে যখন নিরাশ হয়ে গেছে, তাহলে আল্লাহ ছাড়া অন্যের পূজা মুসলিম জাতি করতে পারে না। সংশয় বুঝতে পারলেন এই হাদিস থেকে, এর উত্তর কি দেওয়া হবে? বাহ্যিক তো মনে হচ্ছে কথা ঠিক, দুইটি উত্তর দেব আপনাদেরকে, দুইটি উত্তর মনে রাখবেন, কারণ বিদাতপন্থী যারা কবর মাজার পন্থী, কবর মাজারে সেজদা করে, তারা বলবে কি বলছেন আপনার, হাদিস বিরোধী কথা বলছেন, হাদিস আছে শয়তান নিরাশ হয়ে গেছে, আমরা আল্লাহ ছাড়া পূজা করি না, আল্লাহর ইবাদতবন্দী করছি, যদি আমরা কবর মাজার সেজদা করি সেটা আল্লাহর ইবাদত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শয়তান নিরাশ হয়ে গেছে আল্লাহ ছাড়া অন্যের পূজা থেকে, এরকম আর করাতে পারবে না মুসলিম জাতিকে। দুইটি উত্তর দেব, প্রথম উত্তর হচ্ছে যে শয়তান নিরাশ হয়েছে কিন্তু আল্লাহ নিরাশ শয়তানকে করেননি, এটা হচ্ছে নিরাশ হয়ে যাওয়া আর একটা নিরাশ করে দেওয়া। আপনি কোনো কাজের জন্য আপনার ম্যানেজারের কাছে, আপনার মালিকের কাছে, বসের কাছে গেলেন আশা নিয়ে, দিয়ে দেখলেন যে ওর মন মেজাজ খুব খারাপ, আমার ওপর তার ভুল ধারণা, অসন্তুষ্ট। সুতরাং আপনি আর কথা পেশই করলেন না, নিরাশ হয়ে পড়লেন যে আর আমার কাজ হবে না, আমার এই আর্জি পেশ করে লাভ নেই, হবে না, নিরাশ হয়ে গেলেন। কিন্তু দেখা গেল যে বস আপনাকে নিরাশ করলো না, জানতে পারলো কারোর মাধ্যমে যে আপনার এরকম সমস্যা আছে। আপনি ভাবছিলেন যে না কিছুই করে দেবে না, কিন্তু বস আপনার কাজ করে দিল, হতে পারে না, হয়ে পারে না, আপনি নিরাশ, কিন্তু আপনাকে নিরাশ করা হলো না। এটাই হয়েছে শয়তানের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই করেছেন। শয়তান যখন দেখলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মদিনার 10 বছরের মেহনতে, বদর, ওহদ, খন্দক, খাইবার, তাবুক, এসব মক্কা বিজয়, এসবের মাধ্যমে ওয়ারা আইতান্নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলো, বিজয় আসলো, আর মানুষ দলে দলে এসে ইসলামে দীক্ষিত হইতে আরম্ভ করলো, আর শিরক একবারে নিশ্চিহ্ন হয়ে মুছে গেল আরব জগৎ থেকে। তখন শয়তান দেখলো যে আর উপায় নেই, আমি যে মক্কায় মদিনায় আরব জগতে ইয়ামানে মুশরিক বানিয়ে রেখেছিলাম অসংখ্য মানুষকে, শয়তানের তারা পূজা করছিল, আর পূজা হবে না, কারণ ইসলাম এত শক্তিশালী হয়ে গেছে এবং সাহাবায়ে কেরামগণ ইসলামকে এত সুন্দর করে বুঝে নিয়েছেন, তাওহীদকে, আল্লাহর একত্বকে এত সুন্দর করে তারা শিখে নিয়েছেন যে এদেরকে পুনরায় শিরকের দিকে ফেরানো অসম্ভব। তখন শয়তান এই ইসলামের শক্তি দেখে, ইসলামের বিজয় দেখে নিরাশ হয়ে পড়েছিল, শয়তান নিরাশ হয়ে গেছিল। কিন্তু আল্লাহ পাক শয়তানকে নিরাশ করেননি, যে শয়তান তোরও ভাগ আছে। শয়তানের একটি দোয়া আল্লাহ কবুল করেছেন, কি বলেছিল, রব্বে হাফেজ সাহেবরা আনজেরনি এলায়মে ইউবাসুন, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত ছাড় দাও, সময় দাও। ওই বুড়া শয়তানকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, দোয়া কবুল হয়েছে না হয়নি? জিন মারা যাচ্ছে, অন্যান্য জিন আসছে, দুনিয়া জন্ম নিচ্ছে, মারা যাচ্ছে, তাদের প্রজন্ম আছে, কিন্তু এই বুড়া ইবলিশ মরছে না। এলায়মে ইউবাসুন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে ছাড় দিয়েছে। আল্লাহ কি বললেন উত্তরে, দোয়া কবুল হইল কি হইল না? এ তো দোয়া, ইবলিশের দোয়া, কিন্তু দোয়া কবুল হইল কি না এর প্রমাণ করেন। কালা ইন্নাকা আবি সাহেবরা মিনাল মুনজারিন, হে শয়তান, হে ইবলিস, তোমাকে আমি ছাড় দিয়ে দিলাম, তোমাকে ক্ষমতা দিলাম। তো শয়তান নিরাশ হয়েছিল, কিন্তু আল্লাহ নিরাশ করেননি। সাহাবাই কেরামদের জামা নাই, তাবেইনদের জামা নাই, তাবা তাবেইনদের জামা নাই, ইসলাম তো শক্তিশালী, কিন্তু ধীরে ধীরে যত জামানা যেতে লাগলো তত বেশি ধীরে ধীরে বিদাত ঢুকলো, বিভিন্ন রকমের খারিজের বিদাত ঢুকলো, রাফেজিদের বিদাত ঢুকলো, জাহামিদের বিদাত ঢুকলো, আপনার কাদিরিয়াদের বিদাত ঢুকলো, মুতাজিলার বিদাত ঢুকলো, এই করতে করতে এইসব বিভিন্ন বিদাতের মাধ্যমে তাসাউফ সুফিবাদের বিদাত ঢুকলো, পীর মুরিদের বিদাত ঢুকলো, দিয়ে কবর পূজার মাধ্যমে আবার শয়তানের পূজা শুরু হয়ে গেল। যার ফলে আজকে থেকে বেশি দিন না, 200 বছর আগে, 150 বছর আগে আরব জাজিরায় মক্কায় মদিনায় পর্যন্ত অসংখ্য কবর মাজারের পূজা হইত। আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুজাদ্দিদ সংস্কার কে সৃষ্টি করলেন, পয়দা করলেন, তিনি হলেন ইমাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহ। তার দাওয়াত, তার কোরআনি শক্তি, তার শরীয়তের এলমের শক্তি এবং আলে সৌদ, সৌদ বংশের আল্লাহ পাক রব্বুল আলামিন সুলতানের শক্তি, ইসলামিক যে প্রশাসনিক শক্তি, এই দুই শক্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আরব দ্বীপ থেকে শিরক, কুফরি, আল্লাহ ছাড়া অন্যের পূজা, শয়তানের পূজাকে নিশ্চিহ্ন করলেন। আজকে এখান থেকে, এই দম্মাম থেকে শুরু করে সৌদি আরবের এক বর্ডারে আপনারা আছেন, আপনি শুধু ইয়েমান পর্যন্ত সফর করেন, উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত সফর করেন, পূর্ব থেকে আপনি পশ্চিম পর্যন্ত, মক্কা জেদ্দা পর্যন্ত সফর, লোহিত সাগর, আরব উপসাগর থেকে শুরু করে, গালফ থেকে শুরু করে আপনি লোহিত সাগর পর্যন্ত সফর করেন, কোথাও শয়তানের পূজা পাবেন না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলুন এর উপর। কিন্তু এখানে ছিল, তাহলে যদি এই হাদিসের অর্থ ওইভাবে যেভাবে বুঝেছি বিদাতীরা যদি হইতো, তাহলে কোথা থেকে আসলে এই কবর মাজার পূজা? শয়তানের পূজা। এই একটি উত্তর। দ্বিতীয় উত্তর হাদিসে আছে। হাদিসে কি আছে লক্ষ্য করুন, ইন্নাস শয়তান আয়েসা আইয়াবুদাহুল মুসাল্লুন, শয়তান নিরাশ হয়ে গেছে যে মুসাল্লিগণ জাজিরায় আরবে, আরব উপদ্বীপে শয়তানের পূজা করবে না। শয়তানের পূজা করতে পারে না, শয়তানের পূজা থেকে নিরাশ হয়ে গেছে, মুসল্লিরা শয়তানের পূজা করতে পারে না। মুসল্লি কাকে বলে? যে নামাজের মতো নামাজ কায়েম করে। কারণ যেই ব্যক্তি সালাত কায়েম করবে যেমন আল্লাহ কায়েম করতে বলেছেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করেছেন, আল্লাহ তার নামাজ সম্পর্কে সালাত সম্পর্কে বলেছেন যে ওয়াকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, নামাজ কায়েম করো, নিশ্চয় নামাজ সালাত অশ্লীলতা থেকে আর অন্যায় কাজ থেকে, ইসলাম বিরোধী কাজ থেকে কি রাখে? বিরত রাখে। আর সবচেয়ে বড় ইসলাম বিরোধী কাজ হচ্ছে, অন্যায় কাজ হচ্ছে শিরক বিল আল্লাহর সাথে শরীক করা। তাহলে সত্যিকার অর্থে যদি নামাজি হয় যেমন নামাজি আল্লাহ হতে বলেছেন, তাহলে সে শয়তানের পূজারী হতে পারে না, প্রতিমা পুতুলের পূজারী হতে পারে না, কবর মাজারের পূজারী হতে পারে না, কারণ এটি সবচেয়ে বড় মুনকার। চিন্তা করে দেখুন, নামাজের প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পড়া ফরজ, আর এই সূরা ফাতিহা একজন মুমিন মুসলিম অঙ্গীকার করছে আল্লাহর সামনে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা এবং একমাত্র তোমার কাছেই সাহায্য কামনা করি, অঙ্গীকার করছে। তাহলে অর্থ বুঝে এবং তার বাস্তবায়ন করব এই সৎ উদ্দেশ্য নিয়ে যদি নামাজ পড়ত, তাহলে কি আবার মোনাফিকি করতে পারতো, এর বিরোধিতা করতে পারতো? যা বলছে আবার তার বিরোধিতা নিজেই করছে, ইয়া গাউসুল আজম মাদাদ, ইয়া খাজা বাবা মাদাদ, ইয়া শাহজালাল মাদাদ, আমার পীরে কিবলা উদ্ধার করলেন, অমুক ঘটনায় অমুক আল্লাহর ওলি অমুককে উদ্ধার করলেন, অমুক জায়গায় জাহাজ ডুবে যাচ্ছিল উদ্ধার করলেন, অমুক জায়গায় প্লেন অ্যাক্সিডেন্ট হচ্ছিল, তো শাহজালাল বাবার যদি মাজার না থাকতো তাহলে একবার সর্বনাশ হয়ে যেত, এই কথা কি বলতে পারে? যদি নামাজের সূরা ফাতিহার এই অংশটুকুই বুঝতো, তাহলে আসল মুসল্লি নয়। যারা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলে পাঠ তো করে, কিন্তু তার অর্থ বুঝে না, অর্থ বুঝার পর আবার বাস্তবায়নের আমলের পালা, আমল করে না তার উপর, বলে এক কথা করে আর কিছু। যাদের মসজিদও লিখা থাকে আগাউসুল আজম মাদাদ, আমি এই চোখে দেখেছি, মসজিদ কায়েম করেছে নামাজ কায়েম করার জন্য, আর প্রত্যেক রাকাতে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলার জন্য সে মসজিদে লিখা আছে, মসজিদের নাম যাতে, ঢাকায় মসজিদ রয়েছে গৌসুল আজম মসজিদ, গৌসুল আজম মসজিদ আছে না নেই, মহান উদ্ধারকারী মসজিদ গৌসুল আজম, কার নাম তাদের কাছে? আব্দুল কাদের জিলানির নাম। যেই মসজিদ কায়েম করেছে তারা নামাজ কায়েম করার জন্য, ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা স্তাইনের প্রতিষ্ঠার জন্য, সেই মসজিদের নাম হচ্ছে শিরকি নাম। তাহলে হয় ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা স্তাইনের অর্থ বুঝে না, না হলে তার প্রতি আমল করে না, বাস্তবায়ন করে না। সুতরাং এরা মুসল্লি নয়, মুসল্লি তারাই যারা নামাজের বাস্তবায়ন করে, নামাজ পড়ার মতো পড়ে যেমন আল্লাহ পড়তে বলেছেন আর যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ কায়েম করেছেন। তো নিরাশ হয়েছে শয়তান কাদের থেকে? যারা সালাতের মতো সালাত কায়েম করে, নামাজ কায়েম করে যেমন নামাজ আল্লাহ এবং তার রাসূল কায়েম করতে বলেছেন, কিন্তু যারা নামাজ পড়ে কিন্তু নামাজ বুঝে নয়, নামাজ আল্লাহর জন্য নয়, নামাজ যেমন ভাবে পড়তে বলা হয়েছে সেমন ভাবে নয়, তাদের থেকে নিরাশ হয়নি, তারা আসল মুসল্লি নয়, তাদেরকে শিরক কুফরি করাতে পারবে। আর কথা সত্যি, যদি আপনি সূরা ফাতিহা বুঝে নেন কখনো আল্লাহ ছাড়া অন্যের কাছে আপনি সাহায্য চাইবেন, সূরা নাস আর ফালাক যদি বুঝে নেন তাহলে কখনো আল্লাহ ছাড়া কারো শরণ নেবেন না আপনি, ঠিক না? কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, বলছেন রব্বিল ফালাক, রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, আর গিয়ে শরণ নিচ্ছেন, পানা নিচ্ছেন ওলিয়া ওলিয়ার, কি করে হতে পারে? তাহলে এই ছোট ছোট সূরার অর্থই বুঝেন না, যেগুলি আপনি পাঁচ ওয়াক্ত নামাজে কতবার করে পড়ছেন, তাহলে আপনি আসলে নামাজি নন যদি আপনার দ্বারা শিরক হয়। আপনি যদি মাজারের শরণ নেন, আল্লাহ ছাড়া অন্যের পীরের ওলির শরণ নেন, যদি আশ্রয় গ্রহণ করেন, যদি মনে করেন তার কাছে কিছু পাওয়া যাবে, সেখানে গেলে আশা পূরণ হবে, ইত্যাদি ইত্যাদি, তো এই দুইটি উত্তর মনে রাখবেন এবং সেই হাদিসের সাথে এইভাবে সমন্বয় হবে যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে এই উম্মতের কিছু লোক কি করবে, আওসানের পূজা করবে, আওসান ওয়াসানের জামা, ওয়াসান মানে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর পূজা বা কোনো কারো পূজা, আম ব্যাপক অর্থ, আর আসনাম সানামের জামা, সানাম মানে হচ্ছে প্রতিমা পুতুল, প্রতিমার পূজা। এই উম্মত সম্পর্কে নবী আম ভাবে বলেছেন ব্যাপক, যাতে প্রতিমা পুতুলও সামিল আর যাতে প্রতিমা পুতুল ছাড়া অন্য কিছুর পূজাও সামিল, তাহলে হতে পারে যে উম্মতের কিছু লোক প্রতিমা পুতুলেরও পূজা করবে, এটাও হতে পারে। আর এছাড়াও অন্যের পূজা হবে, অর্থাৎ কবরের আকারে পূজা হবে, কোনো গাছের পূজা হবে, কোনো ঘরের পূজা হবে, গম্বুজের পূজা হবে ইত্যাদি, কোনো স্থানের পূজা হবে, যেগুলি উম্মতে অনেক সময় হয়েছে আর হতেও আছে। শুধু কবরের পূজা হয় না, কবর থেকে দূরে কবরের জালি আছে, মাজার আছে, দেওয়াল আছে, দূরে একটা দেওয়াল আছে, সেখানে গিয়ে সে ওই দেওয়াল থেকে বরকত হাসিল করে। আচ্ছা, তারপরে দেখেছেন যে কবর মাজারের জালিতে তারা গিয়ে তেনা বাঁধে, নেকড়া পূজা বলে ওটা, হ্যাঁ, তেনা পূজা, তেনা পূজা আছে। এরকমের ঢেলা পূজা আছে, ঢেলা পীর, ঢেলা পূজা আছে। একটা ঢেলা মারবে, একটা গাছ আছে, গাছের ওখানে পীরের আস্থানা বলে, আর ওখানে একটা করে ঢেলা মারবে, বলছে মনের কামনা বাসনা পূরণ হয়ে যায়। আমি চোখে দেখেছি ঢেলা পীর এবং ঢেলা পূজা, ঢিল মারা পূজা। তো কথা হচ্ছে যে এইভাবে এগুলো হচ্ছে আওসান, প্রতিমা তো দাঁড় করার নেই, পুতুল দাঁড় করার নেই হিন্দুদের মতো, কিন্তু সেখানকার পূজা হচ্ছে। এভাবে আপনাদের কিছুদিন আগে বলেছি, নবী সাল্লামের যে জন্মস্থান মাওলিদুর রসুল, যে জায়গায় নবী সাল্লাম জন্ম হয়েছিল, আমিনার ঘর ছিল, আবদুল্লাহর ঘর ছিল, সেই জায়গার সেজদা হইতো, পূজা হইতো। এই পূজা, এই শিরকে এই সৌদি সরকার, আল্লাহ ফাকর রব্বুল এদের হেফাজত করুন, এদেরকে আরো তৌফিক দান করুন, তাওহীদ এবং সুন্নতের হেফাজতের, ইসলামের খেদমতের, আল্লাহর একত্বের খেদমতের, এবং শিরকে নির্মূল করা, আল্লাহ যেন এদেরকে তৌফিক দান করুক। তারা এখান থেকে শিরকের আড্ডাকে দূর করেছে এবং ইসলামিক লাইব্রেরি সেখানে কায়েম করেছে। এই ঘটনা আমি অনেকবারই বলি আপনাদেরকে। তো এই জায়গার পূজা, স্থানের পূজা, সেখানে প্রতিমা তো দাঁড় করা হয়নি, সেখানে কবর মাজারও নেই, কিন্তু আল্লাহ নবীর জন্ম যেহেতু হয়েছে ওখানে সিজদা করা শুরু করেছে এক শিরকের। তো বলছেন লেখক, এই অধ্যায় হচ্ছে সম্পর্কে যে আন্না বাজা হাজিল উম্মা, এই উম্মতের কিছু লোক, তাহলে সকলে নয়, কিছু লোক কি করবে, ইয়াবুদুল আওসান, আল্লাহ ছাড়া অন্যের পূজায় লিপ্ত হবে। এই ক্ষেত্রে কয়েকটি আয়াত লেখক নিয়ে এসেছেন, যে আয়াতগুলিতে রয়েছে যে বিজাতিরা, ইহুদি এবং খ্রিস্টান, আগের উম্মতেরা, তারা তাদের ধর্মকে বিকৃত করে তাদের নবীর আদর্শ থেকে দূরে সরে গিয়ে তারা শিরক কুফরিতে লিপ্ত হয়েছিল, আল্লাহ ছাড়া অন্যের পূজায় লিপ্ত হয়েছিল। আর তারা যখন আল্লাহ ছাড়া অন্যের পূজায় লিপ্ত হয়েছিল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে যে এই উম্মতের এক শ্রেণীর লোকেরা কি করবে, বিজাতির অনুসরণ করবে, অনুকরণ করবে, লাতাত্তাবে অন্না সানানা মান কানা কাবলাকুম বা সোনানা মান কানা কাবলাকুম, তোমাদের পূর্বে যেসব জাতি ছিল তাদের তোমরা অবশ্যই অবশ্যই কি করবে, অন্ধ অনুকরণ করবে। সুতরাং তারা যখন ওই শির কুফুরি করেছে, তখন এই উম্মতের এক শ্রেণীর লোকেরা এইসব শির কুফুরিতে লিপ্ত হবে। এই জন্য এই আয়াতগুলি নিয়ে আসা হয়েছে। আল্লাহ পাক কি বলছেন, ওয়াকাউলুহু তাআলা, মহান আল্লাহর বাণী, আলাম তারা ইলাল্লাযীনা উতু নসীবাম মিনাল কিতাব, হে নবী আপনি কি দেখেননি, ইলাল্লাযীনা উতুল কিতাব, ওই লোকেদেরকে যাদেরকে উতু নসীবাম মিনাল কিতাব, যাদেরকে কিতাবের একটি অংশ অর্থাৎ অংশের জ্ঞান দেওয়া হয়েছিল। কিতাবের পূর্ণ জ্ঞান না থাকলেও, দেখেন আমাদের কাছে কোরআনুল কারীমে পূর্ণ জ্ঞান নেই, কিন্তু আংশিক কিছু জ্ঞান তো অবশ্যই আছে, সমস্ত আয়াতের তাফসীর নাও বুঝতে পারি, বা হয়তো তাফসীর বুঝলে একটা অংশ বুঝি, অত গভীরতা পর্যন্ত না বুঝি। আবার বুঝারও বিভিন্ন মানুষ রয়েছে, কেউ হয়তো বেশি বুঝে, কেউ কম বুঝে, কেউ একেবারে কম বুঝে, কেউ খুব বেশি বুঝে, পার্থক্য আছে। তো আল্লাহ পাক তাই বলছেন, উতু নসীবাম মিনাল কিতাব, তাদেরকে কিতাবের একটি অংশের জ্ঞান দেওয়া হয়েছিল, মানে কিছু জ্ঞান দেওয়া হয়েছিল, তাওরাতের জ্ঞান দেওয়া হয়েছিল, ইঞ্জিলের জ্ঞান দেওয়া হয়েছিল, যা আল্লাহ নাযিল করেছিলেন মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের উপর। তাদেরকে কিতাবের জ্ঞান দেওয়া সত্ত্বেও, তাদের কাছে তাদের ধর্ম সম্পর্কে জ্ঞান থাকা সত্ত্বেও, এলেম থাকা সত্ত্বেও, তারা কি করেছিল, ইউ মেনুনা বিল জিবতি ওয়া তাগুত, তারা বিশ্বাস করেছিল, ঈমান নিয়ে এসেছিল, বিল জিবতে, জিবতের ওপর এবং তাগুতের ওপর, জিবতের ওপর এবং তাগুতের ওপর। জিবত আবার কি, জিবতের তাফসিরে কয়েকটি মত আছে। একটি মত জিবত হচ্ছে, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসিরে বলছে, আল জিবতু আস-সিহর, কিতাবুত তাওহীদের সিহর জাদু সম্পর্কে ক্লাসে শুনেছেন, এটা জিবত মানে হচ্ছে সিহর, জাদু, জাদুর প্রতি তারা বিশ্বাস করেছিল, জাদুর চর্চা করত, জাদু শিখত, শেখাতো এবং জাদু করার কাছে যেত, জাদু করত, করাতো, সাব্যস্ত করেছিল, জাদু, জাদুকে তারা নিজের আমলে নিয়ে এসেছিল। এ একটি ওর তাফসির। জিবতের দ্বিতীয় তাফসির, কোন কোন তাফসির কারগণ বলেছেন যে জ্যোতিষী বিদ্যা, কাহানা, তারা জ্যোতিষী বিদ্যায় বিশ্বাসী হয়েছিল, হাতের রেখা দেখে ভবিষ্যৎবাণী করায় জ্যোতিষী বিদ্যার অন্তর্ভুক্ত। তারপরে কিছু রেখা দাগ টেনে জমিনে, সেগুলি দিয়ে ভবিষ্যৎবাণী করা, নকশার মাধ্যমে ইত্যাদি ইত্যাদি, বা আর অন্য কোনো কিছু দেখে ভবিষ্যৎবাণী করা, কোন লক্ষণ দেখে, অথবা এমনিতে ভবিষ্যৎবাণী করা যে আমি ভবিষ্যৎ জানতে পারি, গণকরা এরকম করে, শয়তান এসে তাদেরকে কিছু কথাবার্তা বলে, মিথ্যা কথাবার্তা, তাতে কিছু হয়তো হতে পারে যে তারা আকাশে কান লাগিয়েছে, যেমন রয়েছে কোরআনি কারিমে এদিকে ইঙ্গিত রয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। আজকে জুমা মসজিদে বলছিলাম যে 100টি মিথ্যা কথা বলে ওই গণকেরা জ্যোতিষীরা, আর তার মধ্যে একটি হতে সত্য হয়ে যায়, কারণ শয়তান কান লাগায় আর ফেরেশতারা আলোচনা করছে আল্লাহর কি ফয়সালা হলো, আল্লাহর কি ফয়সালা হলো, উপরের ফেরেশতারা তো নিচের ফেরেশতারা বলছেন, তারা নিয়ে আসছেন জমিনে ডিউটিতে আসছেন, তারা আপোষ আলোচনা করছেন, তাদের কাছ থেকে শুনে নিচ্ছে। ওই একটি সত্য হয়, মানুষ মনে করে কথা তো সত্যি, দেখো এরকম বলেছিল তাই হইল, তোমার এই বিপদ আসবে বলেছিল বিপদ হয়ে গেল, তোমার এই ভালো হবে উন্নতি হবে উন্নতি হইল, কিন্তু একটিতে 100টি যে মিথ্যা কথা বলে আর সেগুলি আসলে হয় না, ওইগুলির ক্ষেত্রে তখন সন্দেহান হয় না, কারণ বাতিলের ওপর ইমান বিশ্বাস হয়ে গেছে। তো জীবদের এটি একটি তাফসির, দ্বিতীয় তাফসির হচ্ছে জ্যোতিষীবিদ্যা, তৃতীয় হচ্ছে জীবদের তাফসির হচ্ছে মূর্তি বা প্রতিমা পুতুল, তারা প্রতিমা পুতুল পূজায় বিশ্বাসী হয়ে পড়েছিল, তাদের মধ্যে প্রতিমা পুতুল পূজা আর অনুপ্রবেশ ঘটেছিল। তাগুত, তাগুত হচ্ছে ব্যাপক শব্দ, ব্যাপক শব্দ, এবং তাগুতের বিভিন্ন তাফসির করা হয়েছে, সমস্ত তাফসির ব্যাখ্যাগুলি একটি সংজ্ঞায় চলে আসবে, যে সংজ্ঞা ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি করেছেন তাগুতের। তাগুত শব্দটি তাগা থেকে, তাগা, তাগা মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি করা। আল্লাহ পাক বলছেন মুসা আলাইহিস সালামকে, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, হে মুসা আলাইহিস সালাম যাও ফিরাউনের কাছে, কারণ ফিরাউন কি করেছে, তাগা করেছে, অর্থাৎ সীমা লঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে, আল্লাহর হকের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে। আনা রব্বুকুমুল আলা, আমি মহান প্রভু, তোমাদের মা আলিমতুল্লাকুম মিন ইলাহিন গাইরি, আমার ছাড়া তোমাদেরকে উপাস্য নেই, আমার উপাসনা করো, আর মানুষের উপর জুলম অত্যাচারের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে, ইন্নাহু তাগা। তারপরে শুধু মানুষের বাড়াবাড়ি নয়, এমনকি পানি খুব বেড়ে গেছে, হ্যাঁ বন্যায় প্লাবিত হয়ে গেছে দেশ, খুব বড় বন্যা হয়েছে, তাকে আল্লাহ তাগা বলেছেন, হ্যাঁ লম্মা তাগাল মাও হামালনাকুম ফিল জারিয়া, আল্লাহ বলছেন যখন পানি একবারে সীমা ছড়িয়ে পড়ল, এমন মহা বন্যা হলো নূহ আলাইহিস সালামের যুগে, তখন বলছেন হামালনাকুম ফিল জারিয়া, তখন তোমাদেরকে আমি জলজাহাজে, পানি জাহাজে তোমাদেরকে কি করেছিলাম, সওয়ার করেছিলাম, তাতে তোমাদেরকে উঠিয়ে তোমাদেরকে বাঁচিয়েছিলাম। মুমিনদেরকে আল্লাহ বলছেন যে মুমিনদের আল্লাহর অনুগ্রহ, বাকি কাফেরদেরকে আল্লাহ ধ্বংস করেছেন নূহ আলাইহিস সালামের জাতির, এ তাগালমা ওইখানে তাগা, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, আল্লাহ বলছেন মানুষের স্বভাব হচ্ছে বাড়াবাড়ি করা, মানুষের স্বভাব হচ্ছে সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, লা ইয়াতগা তাগা থেকে, কখন মানুষ বাড়াবাড়ি করে, অভাবে থাকলে বাড়াবাড়ি করে না, এটা মানুষের স্বভাব, দুঃখে কষ্টে থাকলে, ব্যাধিগ্রস্ত থাকলে, হাসপাতালে পড়ে থাকলে, খোড়া হয়ে পড়ে থাকলে বাড়াবাড়ি করে না, তখন আল্লাহ মনে আসে, বিশেষ করে যদি মুসলিম হয়, জন্মগত মুসলিম হয়, বালা মুসিবত বিপদাবাদে পড়লে আল্লাহ স্মরণে আসে, খেতে না পেলে আল্লাহ মনে আসে, কিন্তু কখন বাড়াবাড়ি করে, বাড়াবাড়ি করে পয়সা হয়ে গেলে, হ্যাঁ অভাব মুক্ত হয়, আল্লাহ বলছেন আর রাহুস্তাগনা, যখন নিজেকে দেখে যে ইস্তাগনা মানে অভাব মুক্ত হয়ে গেছে, অমুকাপেক্ষী হয়ে গেছে, কারো মুখাপেক্ষী নয়, যথেষ্ট বেতন সেতন পাচ্ছি, এই দিয়ে আমি ডিশ লাগাতে পারবো, এই দিকে আমি ব্লু ফিল্ম দেখতে পারবো, থাইল্যান্ডে খেলতে পারবো, আমি ঘরে টিভি কালার টিভি নিয়ে আসতে পারবো, আমি সব রকম পাপ করতে পারবো, ইত্যাদি ইত্যাদি, মদ খেলো মদ খাওয়ার পয়সা আছে, তখন বাড়াবাড়ি করে, যখন যথেষ্ট হয়ে গেছে আর অভাব নেই, তখন আর নামাজে যাওয়ার সময় হয় না, টাকা পয়সা ব্যবসা বাণিজ্য নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছে নামাজের সময়ই পায় না, তখন তাগা করে, বাড়াবাড়ি করে। তাহলে তাগা থেকে হচ্ছে তাগুত, তাগুত, তাগুত মানে তাহলে যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে তাকে তাগুত বলা হয়, বা যার সম্পর্কে বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করা হয় সে তাগুত। তাহলে তাগুত কে, শাব্দিক অর্থ দিয়ে বুঝায়, তাগুত কাকে বললাম, যে নিজেই বাড়াবাড়ি করলো সীমা লঙ্ঘন করলো, সে হচ্ছে তাগুত, সে আসলেই তাগুত, কারণ সে নিজেই বাড়াবাড়ি করেছে। আর আরেকজনকেও তাগুত বলা যাবে, আরেক শ্রেণীর মানুষকেও তাগুত বলা যাবে, যে নিজে তো বাড়াবাড়ি করেনি, বা মানুষ শুধু না, জিন হইতে পারে, এমনকি বস্তু হইতে পারে, এমন ব্যক্তি বা বস্তুকেও তাগুত বলা যেতে পারে, যে নিজে বাড়াবাড়ি করেনি কিন্তু তার সম্পর্কে বাড়াবাড়ি করা হয়েছে, সে যত দূর পৌঁছিতে পারবে না তার চাইতে বেশি তাকে পৌঁছে দেওয়া হয়েছে, সে হচ্ছে তাগুত, যদিও সে নিজে তাগুত হয়নি কিন্তু তাকে তাগুত বানিয়ে দেওয়া হয়েছে, বানিয়ে নেওয়া হয়েছে। এই দুইটি অর্থ মনে রাখলে মনে রাখবেন যে আল্লাহ ছাড়া যারই পূজা হয়েছে সেই পূজার উপরে সে সন্তুষ্ট থাক আর নাই থাক, এ হচ্ছে তাগুতের পূজা, এ হচ্ছে তাগুতের পূজা। যদি সন্তুষ্ট থাকে, এই শিক্ষা তালিম দিয়ে গেছে সুফিবাদে, হ্যাঁ, অধিক ভক্তির, এবং ইন্তেকাল হলে মরলেই তার কবর পাকা হবে এবং সেখানে ওরস শুরু হবে আর আস্তানা শুরু হবে, সেখানে লোকেরা আসবে দলে দলে আর সেজদা করবে, বরকত হাসিল করে মনে করবে যেখানে ফয়েজ আসে ইত্যাদি আসে পাওয়া যায় এদের কাছ থেকে, নেওয়ার জন্য আসবে না লোকেরা, কিসের জন্য আসবে? নেওয়ার জন্য আসবে, কবরের কাছে যেতে হয় কি করার জন্য? দেওয়ার জন্য, নেওয়ার জন্য নয়। এটা হচ্ছে ইসলাম, বুঝতে পেরেছেন আমার কথা? কি দেবেন? দোয়া দেবেন যে আল্লাহ মাগফির লাহু, আল্লাহ তার গুনাহ মাফ করে দাও, আল্লাহ তারপর শান্তি বর্ষিত, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার, হে কবরবাসী তোমাদের শান্তির ধারা বর্ষিত। তাহলে দেওয়ার জন্য গেলাম না নেওয়ার জন্য? আরে শান্তির দোয়া দিয়ে এলাম, শান্তির দোয়া দিয়ে এলেন, আল্লাহ মাফ করে দাও, কবর আজাবকে দূর করে দাও, মর্যাদা উঁচু করো, জান্নাতের বিছানা বিছিয়ে দাও ইত্যাদি। তো এই দোয়াগুলি করলেন, এতে কি করলেন? আপনি দিলেন কবরবাসীকে দোয়া দিলেন। আর এগুলি করে মানুষ কাঁচা কবরে, সাধারণ মোমিন মোমিনাতের কবরে, যেগুলি শিরকের আড্ডায় পরিণত হয়নি, কিন্তু যেখানে শিরক হচ্ছে পাকা কবর, মাজার, যেগুলিকে কবর বলছে না মাজার, সেখানে দেওয়ার জন্য যায় না, কি করার জন্য যায়? নেওয়ার জন্য। যে খাসি মোরগ যদি জবাই করি তো পীর বাবা খুশি হবে, তখন কিছু দেবে। সন্তান নেওয়ার জন্য কেউ যায়, কেউ রোগের আরোগ্য নেওয়ার জন্য যায়, কেউ মনের কামনা বাসনা পূরণ করার জন্য যায়, কেউ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষা যেন ভালো ফলাফল হয় সে আশা নিয়ে যায় যে পীর বাবার কাছ থেকে চেয়ে আসবো ইত্যাদি, বা তাদের মাধ্যমে তাদের ওসিলায় জান্নাতে যাব তো জান্নাত তাদের মাধ্যমে নেব সেই জন্য যায়। এই যতগুলি নেওয়ার জন্য যারা কবরে যায় তারাই শিরিক করে। আর ইসলামে কবরে যেতে হবে নেওয়ার জন্য, এটি হচ্ছে সুন্নতি তরিকা, ইসলামিক তরিকা। আর কবর দেখলে আরেকটি ফায়দা রয়েছে, সেটা হচ্ছে পরকাল স্মরণ আসবে, তাতে আপনার উপকার হবে। শুধু দিয়ে আসলেন, কিছুই পেলেন না এমন কথা না, পাবেন, কিন্তু কি পাবেন? ওই কবর ওলার কাছ থেকে না, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুরুল কবুর ফাইন্না তুযাক্কিরুকুমুল আখিরা, তোমাদেরকে পরকাল স্মরণ করিয়ে দেবে। যে আমার গ্রামবাসী সবাই চলে গেছে, আমার দাদা চলে গেছেন, আব্বা চলে গেছেন, মা চলে গেছেন, আত্মীয় স্বজন সবাই কবরে চলে গেছেন, তারা আমার চাইতে বেশি শক্তিশালী ছিলেন, বিদ্যা বুদ্ধির মালিক ছিলেন, জ্ঞানী ছিলেন ইত্যাদি ছিলেন, আমাকেও চলে যেতে হবে, কবর স্মরণে আসবে, তখন তোমাদের জীবনে সংশোধন হবে, ইসলাহ হবে, ভালো কাজ করবে, নেক আমল করবে তখন। তো তাগুত, তাগুত সম্পর্কে দুটি কথা বললাম, মনে থাকবে? যে নিজেই কি করেছে, বাড়াবাড়ি করে সীমালঙ্ঘন করেছে, অথবা তার সম্পর্কে, সে তো বেশ সৎ লোক ছিল, ভালো কাজের আদেশ করেছে, কিন্তু তার সম্পর্কে অন্য লোকেরা বাড়াবাড়ি করেছে। যেমন অনেকের ক্ষেত্রে হয়েছে, অনেকের ক্ষেত্রে হয়েছে, আগের উম্মতে হয়েছে, যেমন লাত, লাত যে লাতের পূজা করতো কুরাইশরা আরবরা আল্লাহর নবীর জামানার আগে থেকেই, এই লাত একজন খুব সৎ লোক ছিলেন, হাজিদের খাদেম ছিল, হাজিদেরকে ছাতু সেনে সেনে ছাতু খাওয়াইতো, ছাতুর ঘোল পান করাইতো, তা হাজিদের খাদেম, সৎ লোক ছিল না, তিনি বাড়াবাড়ি করেনি, কিন্তু তার সম্পর্কে লোকেরা বাড়াবাড়ি করে প্রতিমা তৈরি করে পূজা করেছে। এইরকমই সৎ লোক ঈসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম পূজা করে খ্রিস্টানরা, মারিয়াম আলাইহিসসালাম, মারিয়ামের পূজা করে খ্রিস্টানরা, মেরি, মা মেরির পূজা করে তারা, বলে তাদের দেবী, হিন্দুদের যেমন দেবী রয়েছে খ্রিস্টানদের দেবী মা মেরি। এইরকমই আব্দুল কাদের জিলানি সম্পর্কে মুসলিম জাতির এক শ্রেণীর লোকেরা বাড়াবাড়ি করেছে, তিনি তো সৎ ছিলেন কিন্তু তার সম্পর্কে বাড়াবাড়ি করেছে। এমনকি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি কেউ বাড়াবাড়ি করে যে সেখানে যাব কিছু নেওয়ার জন্য, পাওয়ার জন্য, ইয়া রাসুলাদা ইয়া রাসূলুল্লাহ, অনেকেই বলে সেখানে গিয়ে, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাওহীদের শিক্ষা দেওয়ার জন্য আসলেন, শিরককে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য আসলেন, কিন্তু তারা সেখানে গিয়েও শিরক করা শুরু করলো, তাহলে তারা বানিয়ে দিল সেই স্থানকে বা সেই ব্যক্তিকে তাগুত, কিন্তু তারা তাগুত নন, যারা সৎ লোক তাদেরকে তারা তাগুতে পরিণত করে দিয়েছে, অর্থাৎ তারা সীমা লঙ্ঘন করেছে, সেটাও তাগুতের পূজার অন্তর্ভুক্ত। তাগুত সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ যে সংজ্ঞা করেছেন, সেই সংজ্ঞা অনেকবারই বলা হয়েছে, কারো মনে আছে বলতে পারেন? হ্যাঁ, কুল্লু মা তাজাওয়াজা বিহিল আব্দ, তাগুত এমন ব্যক্তি এবং বস্তুকে বলা হয় যার সম্পর্কে কোন মানুষ বান্দা বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, যার সম্পর্কে মানুষ কি করে, সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি করে। আমাদের দেশে হিন্দুরা একটা বটের গাছে, বটের গাছের পূজা, তাই না, গাছের পূজা, আরে গঙ্গা যমুনা তাদের দেবী, তাহলে নদীটা সম্পর্কে বাড়াবাড়ি করলো না, এটা তাগুত, ওই বটের গাছ তাগুত, যে বটের গাছের পূজা হচ্ছে, যে পীরের কদম বসি করা হচ্ছে তাগুত, সে যদি তার উপর রাজি থাকে, রাজি না থাকলে কি করি, জীবিত অবস্থায় তার পায়ে পায়ে কদম বসিয়ে করা হয়েছে, চুমন দেওয়া হয়েছে, রাজি আছে, তাহলে সে নিজেও তাগত এবং তাকে তাগত বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কোন এক ব্যক্তি এবার ঝুঁকে সালাম করতে আসলো, চট করে বাধা দিলেন খবরদার, হাতে হাতে সালাম, ঝুঁকি সালামই কোথায় পেলেন? তাহলে তিনি তো তাগত নন, আল্লাহর কাছে রেহাই পেয়ে যাবেন, কিন্তু যারা এইসব কাজ করে নিষেধ করা সত্ত্বেও তারা তাগতের পূজারী। তো ইমাম ইব্রাহিম রাহমাতুল্লাহ এর সংজ্ঞাটি শুনেন, এমন কোন ব্যক্তি অথবা বস্তু যার সম্পর্কে মানুষ কি করে বাড়াবাড়ি করে, বাড়াবাড়ি তিন ক্ষেত্রে, মিন মাবুদিন, এবাদতের ক্ষেত্রে মাবুদ বানিয়ে বাড়াবাড়ি করে, উপাস্য বানিয়ে বাড়াবাড়ি করে, আও মাতবুইন অথবা অনুসরণের ক্ষেত্রে বাড়াবাড়ি করে, আও মোতায়িন অথবা আনুগত্যের ক্ষেত্রে বাড়াবাড়ি করে, আনুগত্যের ক্ষেত্রে বাড়াবাড়ি করে। এত ব্যাপক এই সংজ্ঞা যে যাতে আল্লাহ ছাড়া অন্যের পূজাই হচ্ছে সীমালঙ্ঘন বাড়াবাড়ি, যতগুলি পূজা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের সবগুলি এই তাগুতের অর্থে সামিল, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কারো অনুসরণ, অন্ধ অনুসরণ, ব্যক্তি পূজা তাতে চলে আসে। কেউ যদি বলে যে আমি এই তরিকার উপরে থাকবো, তিনি যদি জাহান্নামে যান আমি জাহান্নামে যাবো, তোমার কথা শুনবো না, তাহলে এটি হচ্ছে কি, অনুসরণের ক্ষেত্রে বাড়াবাড়ি। আমি ভাই এই তরিকার উপরে চিশতি তরিকে আছি, সাবেরি এই তরিকে আছি, আমি এই তরিকা ছেড়ে যাবো না, এই তরিকা যেখানে যাবে সেখানে যাবো, তাহলে এটি হচ্ছে অন্ধ অনুসরণ এবং বাড়াবাড়ি, ব্যক্তি পূজা। রাসূলুল্লাহ সাল্লাম ছাড়া আর কারো অন্ধ অনুসরণ নেই। রাসূলুল্লাহ অন্ধ অনুসরণ কেন? এই জন্যই যে আল্লাহ পাক তার কাছে ওয়াহী নাজিল করেছেন, ওয়াহী ছাড়া তিনি কথা বলেননি। আর আমাদের কথা, যে কোন আলেমের কথা, যে কোন ইমামের কথা, যে কোন তরিকার নেতার কথা, তাদের কথা, তাদের বিদ্যা যতটা আছে, তাদের বিদ্যা বুদ্ধিকে সামনে রেখে তারা কথা বলেছেন, সেখানে ভুল ভ্রান্তির সম্ভাবনা রয়েছে এবং হয়েছেও, দশটি কথা বলে একটি কথা ভুল হইতে পারে। সুতরাং তাদের অন্ধ অনুসরণ করা হচ্ছে তাগুতের পূজা, যে তাগুতের অনুসরণ। আরেকটি কথা বলেছি আনুগত্যের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে, এই ক্ষেত্রে রাজনৈতিক নেতারাও চলে আসবে, এইরকমই ধর্মীয় নেতারাও চলে আসবে। অনেকে রাজনৈতিক দল করতে গিয়ে অন্ধ অনুগত্য, অন্ধ আনুগত্য করে থাকে, অন্যায়ের আদেশ করলো না, ন্যায়ের আদেশ করলো, ভালো কাজের আদেশ করলো না, মন্দের আদেশ করলো, দেখা দেখি নেই, কারণ আমাদের দলীয় নেতা আদেশ করেছে সুতরাং কথা মানতে হবে। ধর্মঘাটে ডাক দিল, ডাক দিল, একটা গরিব মিসকিন রিক্সা নিয়ে বেরিয়েছে যে 5 টাকা হবে তো খাবো, সারা দিন খেতে পাবে না যদি এই রিক্সা না চালাই, সেই লোকটি তার রিক্সা পাঞ্চার করে দিল, রিক্সাকে জ্বালিয়ে দিল, করছে না কেন? এই জন্য দলীয় নেতা ধর্মঘাট ডেকেছে, এটি হচ্ছে তাগুতের পূজা। কিন্তু আমরা এইভাবে বুঝার চেষ্টা করিনি কোরআনকে। আল্লাহ পাক রব্বুল কোরআনে বলেছেন আনে ইবাদুল্লাহ, একমাত্র আল্লাহ ইবাদত বন্দী করো, ওয়াজতানিবু তাগুত, তাগুত থেকে বেঁচে থাকো। সুতরাং এই হচ্ছে সীমালঙ্ঘন। একজন গরিব মিসকিন মানুষ, একজন বাসের মালিক বাস নিয়ে যাচ্ছে, আর আপনি বাস ভাঙচুর করবেন এই জন্যই যে আপনার দলের নেতা বলেছে আজকে কোনো গাড়ির চাকা চলতে দেবে না, দেবে না, এই করলেন আপনি। তোমাদের বিরোধী দল যাকে পাও মারো, ধরে ঘর বাড়ি ভাঙচুর করো, করে না ভাঙচুর, চোখের সামনে দেখেছি। কি জন্য? যে মালিকের নেতার আদেশ হয়েছে, দলীয় নেতার আদেশ হয়েছে। আল্লাহু আকবার, তাগুতের পূজা, এই সবগুলি তাগুতের পূজা। এইরকমই কোন আলেম হোক, আর কোন পীরের তরিকার লোক হোক, কোন বড় ব্যক্তি হোক, যদি অন্ধ আনুগত্য করেন, হালাল হারাম জায়েজ না, দেখা দেখি না, অমুক বলেছেন ঠিক আছে, অমুক লিখেছেন ঠিক আছে, এ হচ্ছে বাড়াবাড়ি সীমালঙ্ঘন, সবগুলি তার মধ্যে সামিল। তো এই সংজ্ঞা শোনার পরে এখন আগে বাড়া যাক। তো ইহুদি খ্রিস্টানরা কি করেছিল? তারা জীবদের প্রতি, অর্থাৎ জাদু অথবা জ্যোতিষী বিদ্যা অথবা প্রতিমা, এর উপর বিশ্বাসী ছিল এবং তাগুতে বিশ্বাসী। এর মধ্যে চলে আসবে ইবলিস। ইবলিস বাড়াবাড়ি করেনি, আল্লাহ আদেশ করলেন, সে আদেশে ক্ষান্ত না হয়ে বললো না আমি মানতে পারি না, সেজদা করবো না, বাড়াবাড়ি করলো। তারপর এই বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করতে গিয়ে কত মানুষকে গুমরা করছে, আর কত জিনকে গুমরা করছে, বাড়াবাড়ি। এই জন্য তাগুতের একটি ব্যাখ্যা হচ্ছে শয়তান, ইবলিস শয়তান, লানাহুল্লাহ। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণাঙ্গ জীবন বিধান নাজেল করলেন, মুসলিম দেশগুলিতে ইসলামী আইনের বাস্তবায়ন হওয়া ফরজ ছিল না, ফরজ নয়, আর এই ফরজ পালন করবে যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন, আর আমরা জনসাধারণ ওলামায়ে কেরাম তারা তাদের সাহায্য সহযোগিতা করব, হাতকে মজবুত করব, এটি হচ্ছে আমাদের ফরজ। কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারবো না, আমরা চোরের হাত কাটতে পারবো, আমরা জেনার শাস্তি কায়েম করতে পারবো, বরং মহা মুশকিল বাংলাদেশে করতে গেলে, আপনি আসামি হয়ে আপনি গিয়ে জেলে থাকেন, আর ও আরামে ঘুরে বেড়াবে জেনাকারী বদকার। তাহলে ফরজ তাদের নেতাদের, এবং আমরা তাদের সাহায্য সহযোগিতা করবো, আনুগত্য করবো, তাদের সাথে শপথ করবো যে আপনাদের কথা মেনে চলবো, দেশে শান্তি রক্ষা করব, আপনাদের আমরা পাহারাদার। আল্লাহ ফরজ করেছেন, মানব রচিত বিধান নিয়ে আসলো তার জায়গায়, সংবিধান তৈরি করলো মুসলিম দেশের মালিকরা, কোরআনের আইনের বাস্তবায়ন করলো না, বাড়াবাড়ি করলো না, করলো না বাড়াবাড়ি করলো। তাই মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করা হচ্ছে তাগুতের আনুগত্য করা বা তাগুতের পূজা করা। তাই আল্লাহ বলেছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজাল আল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুনা যালিমুনা ফাসিকুনা। তিনটি অবস্থার কথা আল্লাহ উল্লেখ করেছেন, যারা মানবরচিত বিধান দিয়ে আল্লাহ নাজিল করে বিধানকে বাদ দিয়ে নিজের আইন কানুন তৈরি করে দেশ পরিচালনা করবে, মানুষের সমস্যার সমাধান করতে চাইবে, শান্তি প্রতিষ্ঠা করতে চাইবে, তারা হয় কাফের হয় জালেম হয় ফাসেক। আল্লাহু আকবার, কোরআন স্পষ্ট, রাস্তা আমাদের খুব ক্লিয়ার। আমরা পাইকারি হারে, আমার কথা যদি বুঝতে পারেন তাহলে পাইকারি হারে কাউকে কাফের বলছি না, কিন্তু কেউ তাদের কাফের, কেউ তাদের জালেম, আবার কেউ কমের পক্ষে তাদের ফাসেক পাপিষ্ট গুনাগার। কাবিরা গুনাহ করলেই ফাসেক হয়, কমের পক্ষে কাবিরা গুনাহ। আপনি ইসলামী আইনের বাস্তবায়ন করতে পারছেন না, যারা পারবে তাদের জন্য ছেড়ে দেন রাস্তা, হয় করেন আর না হলে ছেড়ে দেন, দেখেন আল্লাহর বান্দা কেউ আছে কিনা। ইনশাল্লাহ আছে, প্রত্যেক দেশে আছে, প্রত্যেক জায়গায় আছে। তো এইভাবে তাগুতের বহু তাফসীর রয়েছে, যার কিছু দিক আমি আপনাদের সামনে উল্লেখ করলাম। তারপরের আয়াতে মহান আল্লাহ পাক ইরশাদ করছেন, কুল হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, তোমাদেরকে জানিয়ে দেব কি বেশাররিম মিন যালিকা মাসুবাতান, তাদের চাইতে নিকৃষ্ট প্রতিদানের দিক দিয়ে আল্লাহর নিকটে কারা, তাদের সম্পর্কে, তাদের চাইতে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যালিকার ইঙ্গিত, নবী করিম সাল্লাম, তার সাহাবায়ে কেরামগণ, ইসলাম মুসলিম, তাদের চাইতে অতি নিকৃষ্ট, তারা শ্রেষ্ঠ, খাইর এবং শার যারা নিকৃষ্ট তাদের সম্পর্কে জানিয়ে দেব কি আল্লাহর নিকটে যারা অতি নিকৃষ্ট তারা, তারা বলছে মান লা'নাহুল্লাহ, যাদের উপর আল্লাহ অভিসম্পাত করেছেন, লানত করেছেন, আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত, এই ঘোষণা আল্লাহ করেছেন, মালাউন বলে আখ্যায়িত করেছেন তাদেরকে। ওয়া গাযিবা আলাইহি, এবং আল্লাহ তাদের উপর গজব করেছেন, আল্লাহর ক্রোধ রয়েছে তাদের উপর, যাদেরকে সূরা ফাতিহা আল্লাহ পাক বলেছেন মাগযুবি আলাইহিম, যাদের আল্লাহর গজব হয়েছে, গজব প্রাপ্ত যারা। ওয়া জাআলা মিনহুমুল, তৃতীয় গুণ, গুণগুলি শুনে রাখেন, তৃতীয় গুণ হচ্ছে ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, তাদের মধ্য থেকে আল্লাহ কাউকে তো বানর বানিয়েছেন, আবার কাউকে খানাজির শুকর বানিয়েছেন, শুকর বানিয়েছেন। চতুর্থ গুণ তাদের ওয়া আবাদাত তাগুত, এবং তারা তাগুতের পূজায় লিপ্ত হয়েছে, আল্লাহ ছাড়া অন্যের পূজায় লিপ্ত হয়েছে, আল্লাহ ছাড়া অন্যের আনুগত্যে লিপ্ত হয়েছে, আল্লাহ ছাড়া অন্যের অন্ধ অনুসরণ করেছে। ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় নেতারা যা আদেশ করে তাদের সেটি হচ্ছে ধর্ম, হালালকে আজকে হারাম করে দিল, হারাম হয়ে গেল, হারামকে বৈধ করে দিল, বৈধ হয়ে গেল। এ প্রসঙ্গে শুনে রাখেন যে তাওরাত ইনজিলে কোথাও শুকর হালাল নেই, কিন্তু সবচেয়ে বেশি শুকর খায় কারা, খ্রিস্টানরা, কারণ তাদের ধর্মীয় নেতা হালাল করে দিয়েছে, হালাল হয়ে গেছে, সেটি বরকতময় হয়ে গেছে, নিকৃষ্ট পশু তাদের কাছে বরকতের পশু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইহুদিদের আহলে কিতাবদের চারটি গুণ বর্ণনা করেছেন, একটি হচ্ছে আল্লাহর অভিসম্পাত লানত তাদের রয়েছে, আল্লাহর গজব রয়েছে তাদের মধ্যে থেকে, আল্লাহ তাদের শাস্তি স্বরূপ তাদের মধ্যে কাউকে বানর বানিয়েছেন, আবার কাউকে শুকুরও বানিয়েছেন। আবার চতুর্থ গুণ হচ্ছে তারা তাগুতের পূজাও করেছে। এরা হচ্ছে কি কি বললেন আল্লাহ তাদের সম্পর্কে, বেশাররিম, সবচেয়ে নিকৃষ্ট, মুমিন মুসলিমের তুলনায় তারা নিকৃষ্ট, এবং শ্রেষ্ঠ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবায়ে কেরামগণ এবং তাদের অনুসারী মুসলিম উম্মাহ। এই আয়াত দ্বারা কি বোঝাতে চাইলেন লেখক, এই আয়াত দ্বারা বোঝাতে চাইলেন যে আল্লাহ নিকৃষ্ট বলেছেন তাদেরকে, এবং মালাউন অভিশপ্ত বলেছেন, আল্লাহর মাগজুব আলিম গজব প্রাপ্ত বলেছেন, এবং তাদেরকে বানর শুকুর বানিয়েছেন, তাদেরকে আমাদের পূর্বের জাতিদেরকে। আর হে মুসলিম উম্মাহ, তোমাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে তোমাদের এক শ্রেণীর লোকেরা কি করবে, বিজাতির ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুসরণ করলা তাতে বেউনা সানানা মান কানা কাবলাকুম, যদি তোমরা তাই করো তাহলে তাদের উপর যেমন লানত গজব হয়েছে আর তাদের মধ্যে থেকে বানর শুকুর বানানো হয়েছে আর তারা তাগুতের পূজারী হয়েছে, তোমরাও তাই হবে, তোমরা বানর বানর শুকুর আল্লাহ বানাইতে পারে তোমাদেরকে, তোমাদের আল্লাহর গজব হবে, আল্লাহর লানত অভিসম্পাত হবে, এবং তোমরাও তাগুতের পূজারী হবে, কবর মাজার পূজারী হবে, মূর্তির পূজারী হবে, ব্যক্তির পূজারী হবে, আবাদত তাগুত। এই হচ্ছে আয়াতের তাফসীর, যে উদ্দেশ্যে এখানে আয়াতটি নিয়ে আসা হয়েছে। তারপরের আয়াতে মহান আল্লাহ পাক ইরশাদ করছেন, কাহাফ ওয়ালাদের ঘটনা, যে গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল ইমান বাঁচানোর জন্য কয়েকজন যুবক। সুরায় কাহাফ, সুরাতুল কাহাফি রয়েছে, কাহাফ মানে হচ্ছে পাহাড়ের গুহা। তো পাহাড়ের গুহায় গিয়ে যে আশ্রয় নিয়েছিল কয়েকজন যুবক ইমান, তাদের ধর্ম বাঁচানোর জন্য জালেম কাফের মুশরিক বাদশা থেকে, তাদের সম্পর্কে পরবর্তীতে যখন সেই দেশে ইসলাম চলে এসেছে আর সেই জামানা জুলুম অত্যাচারের জামানা চলে গেছে, দীর্ঘদিন আল্লাহ পাক রব্বুল তাদেরকে শুয়ে রেখেছিলেন এবং তারা মরেনি, বেঁচেই ছিল কিন্তু ঘুমিয়েছিল। কতদিন তারা ঘুমিয়েছিল বলতে পারেন? আল্লাহ পাক বলছেন ওয়াল্লা বেসু ফি কাহফিহিম সালাসা মিয়াতিন সিনিন ওয়াজদাদু তিসআ, ওয়াল্লা বেসু ফি কাহফিহিম, তাদের গুহায় তারা অবস্থান করেছিল, অবস্থানরত ছিল সালাসা মিয়াতিন সিনিন, 300 বছর, ওয়াজদাদু তিসআ, আরো অতিরিক্ত 9 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন 309 বছর বললেন, তো একসাথে কেন 309 বছর বললেন না? একদিন বলেছিলাম এই রহস্য, আল্লাহ আলাদা করে বলছেন 300 এবং আরো অধিক 9 বছর, আলাদা আলাদা করে কেন বললেন? এই জন্যই যে বলতে পারেন কি, এই সূর্যের বছরে এবং চন্দ্রের বছরে পার্থক্য আছে। এখন আরবি ইসলামিক বছর যেহেতু চাঁদের সাথে তার সম্পর্ক, 355 দিনে বা 54-55 দিনে বছর হয়, পক্ষান্তরে আপনারা জানেন বছর কত দিনে হয়, 365, 30-30 করে যদি সমান সমান 30 ধরে 360 হয়, তো 65 কেন বলেন? 65 বলেন না, হিসাবে দেখছেন যে 30 দিনে মাস, তো 30-30 করে যদি 12-3 কত হয়, 36-360 দিন, তো 360 বলেন না 365 বলেন, কারণ আপনাদের ব্রেনে ঢুকে আছে ওই সূর্য বছর, ইংরেজি বছর, জানুয়ারি 31 হলো তো এটা, এই হলো একটা 30 একটা 31, এই করতে করতে গিয়ে দেখা গেল যে সব মিলে জুলে 365 হচ্ছে, তাই 365 মুখস্থ আছে, কিন্তু আরবি মাস 365 তো দূর কথা, 60 কি করে জুটাবেন, হয় 30 হয় না হয় 29 হয়, মহরম যদি 30 হয় তো সফর গিয়ে 29 হবে, হ্যাঁ তারপরে এটা হয়তো 30 হলো, তো তারপরে এটা গিয়ে 29 হবে, এই করতে করতে কত হয়, 354। এই জন্য 10 দিনের পার্থক্য থাকে, মোটামুটি 10 দিনের পার্থক্য থাকে। যে ভাইরা ইংরেজি মাসের স্যালারি নেন, তারা 10 দিনের স্যালারি বছরে কম পান, খোঁজ খবর আছে? এই জন্য অনেকে সুবিধাবাদী, আপনাদেরকে ওইভাবে আপনাকে বেতন দেয়, আর যারা বলেছেন না আমরা এই এই অবৈধ সুযোগ আমরা নিতে চাইব না, আমাদের মাতৃভাষা আরবি, আমাদের সরকারি ভাষা আরবি, এবং আমরা সরকারি আদেশ চলছি, সুতরাং আমরা যদিও সরকার এইরকম জবরদস্তি হয়তো করছে না, বাধ্য করছে না তাদেরকে আরবি মাস ইসলামী মাস হিসেবে বেতন দিতে, কিন্তু আমি দেব 10 দিন, আমার লেবারদেরকে কর্মচারীদেরকে আমি বেশি বেতন দেবো, কেন কম দেব, দিচ্ছে, তাহলে বছরে 10 দিন করে বেশি পাচ্ছেন আপনি। তো এইভাবে বছরে যদি 10 দিন হয়, তো বছরে 10 দিন কি হলো, বেশি হলো, তাহলে এই করতে 300 বছরে কতদিন বেশি হয়ে যাবে, 300 বছরে কতদিন বেশি হবে, হিসাব করেছেন? এক বছর বেশি হবে, হ্যাঁ কতদিনে গিয়ে, আমার মনে হয় প্রায় 36 বছরে গিয়ে এক বছর কম বেশি হয়ে যাবে। যার 36 বছর বয়স হয়ে গেছে, ভালো করে হিসাব করে দেখবেন যে আরবি ইসলামিক মাস হিসাবে হয় আপনার 37 বছর বয়স, আর ইংরেজি হিসাবে হয়তো 36 বছর হিসাব করে বসে আছিলাম, বয়স আপনার কিন্তু 37 বছর। তার এইভাবে দেখা যাবে যে 300 বছরে 9 বছর বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল্লা বিসুফি কাহফিম সালাসা মিয়াতিন সিনিন ওয়াজদাদু তিসআ, 309 বছর, অধিক 9 বছর, অর্থাৎ যদি চাঁদের মাস হিসাব করেন তাহলে 309 বছর ধরে তারা অবস্থান করেছিল সেখানে, 309 বছর তারা জীবিত থাকলো, আল্লাহ জীবিত রেখেছেন তাদেরকে। আরো আল্লাহ পাক রব্বুল তাদেরকে যে হেফাজতে সুস্থ রাখবেন, একই ভাবে যদি সারা রাত শুয়ে থাকেন কি হয় জানবেন, প্যারালাইসিস হয়ে যাবে, অবশ্যই সকালে উঠছেন দেখছেন ও হাতের আঙ্গুলে ব্যথা, সোজা করতে পারছি না, এইদিকে ব্যথা, সোজা করতে পারছি না, ওই না অনেকের একই অবস্থায় শুয়ে থেকে গেছেন। আল্লাহ যদি একই অবস্থায় তাদেরকে নিদ্রা দিয়ে শুয়ে রেখে দিতেন তাহলে মহা মুশকিল, 300 বছরে আপনার এক রাতে অবস্থা খারাপ হয়ে যেত, 300 বছরে কি হইতো, আর উঠারই চোখও থাকতো না, শেষ হয়ে যেত। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, সূর্যের আলো তাদের পড়তো এবং তারা এদিক সেদিক কাত হতো, একবার ডান কাতে একবার বাম দিকে, এইভাবে আল্লাহ পাক এভাবে তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। 300 বছর পরে যে গিয়ে বাজারে যাচ্ছে পয়সা নিয়ে, পয়সা ওই 300 বছর আগের, কোন যুগ চলে গেছে, এই পয়সা মানুষ চেনে না, জানেও না, পয়সা নিয়ে যাচ্ছে বাজারে, লোকজন জানতে পারলো এটা করতে গেছে, চুল দাড়ি যে কত বড় হয়েছে তো আল্লাহ পাক কি জানে। তারপরে যখন বুঝতে পারলো যে তো কাম খারাপ করেছে, আমরা তো অনেকদিন পরে এসেছি, দৌড় দিয়ে এসে আবার যারা গিয়েছিল বাজার করার জন্য প্রতিনিধি হয়ে, যে বাজার টাজার করে নিয়ে এসে খুব খিদা লেগেছে, দৌড় দিয়ে এসে আবার ওই গুহায় ঢুকে গেল, তারপরে তাদের ইন্তেকাল হয়ে গেল। ওখানে লোকেরা আসার অনেক চেষ্টা করলো কিন্তু কেউ ঢুকতে পারলো না, এমন সেখানে ভয় ভীতি সৃষ্টি করে দেওয়া হয়েছে, ভয়ঙ্কর অবস্থা, যে কাছে আসতেই পারে না, আসলে পালাতে শুরু করে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে, যাতে করে তাদেরকে কেউ স্পর্শ না করতে পারে। যখন এই অবস্থা দেখলো, তখনকার শাসকরা ছিল, নেতৃত্বে যারা ছিল তারা ছিল মুসলিম, কিন্তু তাদের মধ্যে হয়তো সঠিক জ্ঞান ছিল না, অথবা তারা এসে ক্ষেত্রে বাড়াবাড়ি করলো, হইতে পারে তাদের মধ্যে ইসলাম ছিল কিন্তু তাদের ইসলাম সম্পর্কে তারা ভুল ধারণায় লিপ্ত ছিল, এমন অনেকে আজকালকার জামানায় ইসলাম তো আছে কিন্তু সঠিক ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকে, বাড়াবাড়ি করে থাকে। একজন সৎ লোক মারা গেছে, না 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 সাধারণ কবরস্থানে দাফন করা যাবে না, কোথায়, চল মসজিদের বারান্দায় দাফন করি। কাজী নজরুল সাহেবের কবিতার উপর আমল, কোরআন ও হাদিস তো শিখেনি, যে লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়া মাসাজিদা, ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর অভিসম্পাত লানত এইজন্যই তো হয়েছে যে তারা নবীগণের কবরগুলিকে কি করেছে, মসজিদে বা সেজদার স্থানে পরিণত করেছে। এই হাদিস তাদের জানা নাই, কিন্তু মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই, নজরুলের কবিতা মুখস্থ আছে, তাই মসজিদের বারান্দায় গিয়ে মসজিদের চত্বরে গিয়ে কবর দিল, কিছুদিন পরে ওই কবর পাকা করে পূজা শুরু হয়ে গেল। এ হচ্ছে ভারত উপমহাদেশে, তো এরাও এরকম করেছিল বিজাতিদের মধ্যে, এই যে কবর সম্পর্কে বাড়াবাড়ি সীমা লঙ্ঘন শুরু হয়েছিল তা এই উম্মতেও শুরু হয়েছে। লাতাত্তাবে উন্না সানানা মান কানা কাবলাকুম, তোমাদের পূর্বের জাতি তোমরা অন্ধ অনুসরণ করবে না, বিয়ে করেছিল হাদিস আসছে। তারা কি বলেছিল তাদের নেতারা শাসকরা, কালাল্লাযিনা গালাবু আলা আমরিহিম, এই যুবকদের সম্পর্কে যে যুবকরা গুহায় ঘুমিয়েছিল তাদের সম্পর্কে যারা জয়ী হয়েছিল অর্থাৎ যারা ক্ষমতাসীন ছিল, তারা বলেছিল লাতান লানাত্তাখিজান্না আলাইহিম মসজিদা, কল্পনা জল্পনা হইল, কেউ বলল যে এই জায়গাকে এমনি ঘিরে রেখে দেওয়া হোক, কেউ কিছু বলল, কেউ কিছু বলল, যারা নেতৃত্বে ছিল শাসক তারা বলল লানাত্তাখিজান্না আলাইহিম মসজিদা, এদের এই গুহার উপর আমরা মসজিদ কায়েম করব, লোকজন আসবে মসজিদে নামাজ ইবাদত বন্দী করবে, নামাজ পড়বে, এটা করব। তাহলে তারা সেখানে মারা গেল, সেই গুহাই তাদের কবরে পরিণত হলো, আর সেই কবর উপর তারা কি করলো, মসজিদ নির্মাণ করলো। যেমন বিজাতি আগের জাতিরা কি করেছিল, মসজিদ নির্মাণ করেছিল কবর পেয়ে যুবকদের আসাবে কাফের, তেমনি এই উম্মতের বহু লোক মসজিদের উপর কবর দিয়েছে, অথবা কবর উপর মসজিদে যেখানে আছে সেখানে কবর দিয়েছে, মসজিদের মধ্যে কবর দিয়েছে, অথবা কবরের উপরে মসজিদ নির্মাণ করেছে, দুইয়ের এক করেছে, যার ফলে এই কবর মাজার পূজা শুরু হয়েছে। এখন আসুন হাদিসের দিকে, দুইটি হাদিস রয়েছে। আন আবি সাঈদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জাতির তোমরা আদর্শের অবশ্যই অবশ্যই অনুসরণ করবে, তাদের আদর্শ তাদের কাছে যা পাবে তাই তোমরা করবে। কত দিকে যে শুরু করেছি আমরা সেই দিক নিয়ে আজকে আলোচনা করা যাবে না, আমি একটি আলোচনা সম্পর্কে চিন্তা করেছি, এই হাদিসকে ভিত্তি করে আমরা যে ইহুদি খ্রিস্টানদের আমরা পদে পদে অনুসরণ করে চলেছি, আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রনীতিতে, আমরা ধর্মীয় ব্যাপার স্যাপারে, আমরা বড়দের সম্পর্কে ইত্যাদি ইত্যাদি, ইবাদত বন্দেগীতে, সব কিছুতে, এই দিকগুলি নিয়ে আমি কিছু পয়েন্ট ইনশাল্লাহ তৈরি করেছি, একটা আলোচনা ইনশাল্লাহ মঙ্গলবার অনুষ্ঠানে করবো ইনশাল্লাহ খুব কাছাকাছি সময়ে। তবে আজকে সংক্ষেপে এই হাদিসের ওপর দিয়ে আপনার ব্যাখ্যা করে যাই, নবী সাল্লাম কি বলেছেন, যে লাতাত্তাবিউন্না, অবশ্যই অবশ্যই তোমরা অনুসরণ করবে, মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের সানানের, সানান যদি পড়েন তার মানে হচ্ছে তরিকা, আদর্শ, আর সোনান মানে সন্ন্যতের জামা, সন্ন্যত মানে আদর্শ, মানে তাদের যতগুলি তরিকা রয়েছে, যতগুলি আদর্শ রয়েছে, তাদেরও ভিন্ন ভিন্ন আদর্শ রয়েছে, ক্যাথলিক আদর্শ আলাদা, প্রোটেস্ট্যান্ট যারা তাদের আদর্শ আলাদা, অর্থোডক্স তাদের আদর্শ আলাদা, আবার ইহুদিদের মধ্যে বহু বহু জাতি, বহু ফিরকা রয়েছে, তাদের মধ্যে যতগুলি মতবাদ রয়েছে সেগুলির তোমরা অনুসরণ করবে। তারপরে ধর্মীয় ক্ষেত্রে শুধু সীমিত নয়, সংস্কৃতির ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে তাদের সংস্কৃতি, যেমন তাদের পুরুষরা তো একবার লম্বা লম্বা ঢিলা ডালা পোশাক পরে, কিন্তু মহিলারা একবারে কাপড় পরে তো একবারে টাইট অথবা উঠানো খোলা শরীর, আপনাদের মহিলারাও তাই শুরু করেছে, তাদের তাদের মধ্যে যেমন সহশিক্ষা, আপনাদের মধ্যে সহশিক্ষা, যুবক যুবতী একসাথে পড়াশোনা করবে, অথচ আল্লাহ হারাম করেছেন, তার রাসূল হারাম করেছেন, আপনি আল্লাহ এবং রাসূলের আনুগত্য না করে ইহুদি খ্রিস্টানদের পিছনে পিছনে চলে, আরে ওদের মেডিকেল কলেজে একসাথে পড়াশোনা হচ্ছে, ওদের কলেজ ইউনিভার্সিটিতে সহশিক্ষা একসাথে, তা আমাদের কেন হবে না, আমাদের ওই রকমই, ইহুদি নাসারাদের খ্রিস্টানদের কলেজ ইউনিভার্সিটি যেমন, তা আমাদের কলেজ ইউনিভার্সিটি ওই রকমই, এগুলি কি অনুকরণ নয়, অনুসরণ নয় তাদের, অবশ্যই। তারা যেমন মানব রচিত নিজের সংবিধান তৈরি করে দেশ শাসন করছে, আমাদের লোকেরাও তাই করছে। তারা যেমন ধার্মিকদেরকে তারা মৌলবাদী বলছে বা সন্ত্রাসী বলছে, তাহলে আপনাদের একসঙ্গে লোকেরা মুনাফিকরা বলছে। এইভাবে বহুদিক রয়েছে যে সব ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের পিছনে আমরা ছুটতে চলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি হচ্ছে ভবিষ্যৎবাণী, অবশ্যই তোমরা করবে বলেছেন, লাতাত্তাবিউন না, অবশ্যই তোমরা অনুসরণ করবে, সানানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী লোকদের আদর্শের অনুসরণ। নবী সাল্লাল্লাহু বলছেন হাজওয়াল কুজ্জাতি বিল কুজ্জাহ। হাদিসটিতে মুসনাদে আহমদে এই শব্দটি এসেছে, আর বুখারি মুসলিমে যে এসেছে তাতে আছে শিবরান বে শিবরিন ও জেরা আন বে জেরাই, দুটির অর্থ করি দি। শিবরান বে শিবরিন মানে শিবর মানে হচ্ছে আধা হাত, আর জেরা মানে হচ্ছে এক হাত, এক হাত। তো এর ভাব অর্থ হচ্ছে পদে পদে, শিবরান বে শিবরিন একবারে সমান 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 সমান, যদি তারা আধা হাত পা উঠাই তুমি আধা হাত পা উঠাবে, যদি এক হাত তারা কদম ওঠায় তোমরা এক হাত কদম ওঠাবে, তো তারা যা করবে তাই তোমরা করবে। এইভাবে তোমরা বিজাতির ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুসরণ করবে। এ হচ্ছে হাদিস বুখারী এবং মুসলিমের। আর এই মুসনাদে আহমদের হাদিসে একটি শব্দ রয়েছে কুজ্জা, কুজ্জা বলে তীর, হয়তো দেখেছেন তীর, দেখেছেন কে দেখেছেন তীর বলেন, তীর দেখেছেন, তীরের একদিকে তো থাকে ধারালো অস্ত্র আর আরেক দিকে কি থাকে, পাখির পাখির পালক, দানাগুলি থাকে না লাগানো, সেটা কিন্তু সমান সমান থাকতে হবে। তো কুজ্জা মানে হচ্ছে ওই পাখির দানা বা ওই যে কি বলে যে পাখির পর লাগানো থাকে, এটা সমান সমান থাকতে হবে। তীরের যারা অভিজ্ঞ তারা বলছে সমান সমান যদি না থাকে, ছোট বড় থাকে, তাহলে তীর ঠিক নিশানায় গিয়ে পড়বে না, এদিকে ওদিকে হয়ে যাবে। আপনি হয়তো নিশানা করছেন যে পাখিকে মারবেন, শিকার করবেন, অথবা যে জন্তুকে মারবেন, বা যে জায়গায় আপনি নিশানা করেছেন সেই জায়গায় পড়বে না, ডানে বামে চলে যাবে, সমান হইতে হবে। তো কুজ্জা বলা হচ্ছে সেই পরগুলিকে। তো ওই পরগুলি যেমন সমান সমান থাকে, তেমনি তোমরা ইহুদি খ্রিস্টানদের তোমাদের পূর্ববর্তী জাতির সমান সমান তোমরা কি করবে, পঙ্খানুপঙ্খ ভাবে অন্ধ অনুসরণ করবে। হাত্তা, এমন কি আরো সুন্দর করে বোঝানোর জন্য বিশাল বলছেন হাত্তা লাউ দাখালু জুহরা দববিন, যদি ইহুদি খ্রিস্টানদের কেউ দব, দাবের ঘর, দাব বুঝেন, দাবকে অনেকে গুই সাপ বলে, গুই সাপ নয় কিন্তু গুই সাপের কাছাকাছি দেখতে, মরুভূমিতে হয় বাংলা ভাষায় কি বলে জানেন আপনারা, সান্ডা বলে জানেন, সান্ডা বলে জানেন। তো এই দব বা সান্ডার গর্ত, সান্ডার গর্ত, সাপের গর্ত তো আঁকা বাঁকা আছে, এদুরের গর্ত আমরা আঁকা বাঁকা দেখি, তার চাইতে বেশি আঁকা বাঁকা হচ্ছে এই সান্ডার গর্ত, যাতে করে কেউ ধরতে না পারে। আপনি খনন করবেন কোথায়, একবারে গর্তের ভিতরে চলে গেছে, ভিতরে যাওয়ার পর আবার উপরে উঠে চলে এসছে, এইদিকে চলে গেছে, একবার ওইদিকে চলে গেছে, কত দূর পর্যন্ত আপনি খনন করবেন, কাছাকাছি জায়গায় থাকলে না হয় খনন করলে দু চারটা একটু মেহনত চেহনত করে আপনি হয়তো বের করে ফেললেন, না, যদি গর্তে এই সান্ডা ঢুকে যায়, দাব ঢুকে যায়, তাহলে গর্ত থেকে বের করার উপায় নেই, আপনি খেয়ালই করতে পারবেন না, কল্পনা করতে পারবেন যে এত গর্তে চলে গেছে তার গর্ত, তারপর আবার উপরে উঠে গেছে, আবার ডানে চলে গেছে, আবার বাম দিকে চলে গেছে, দূর দূর পর্যন্ত চলে গেছে। তো ইহুদি খ্রিস্টানদের কেউ যদি এই দাব্যের গর্তে, সান্ডার গর্তেও ঢুকে পড়ে, তাহলে মুসলিম জাতি তো এমন কোন ব্যক্তি পাবে যে এই সান্ডার গর্তে ঢুকবে, অর্থাৎ বুঝে সুঝে না, ইহুদি খ্রিস্টানরা করেছে আমরা করব, ইহুদি খ্রিস্টানরা করেছে আমরা করব, আমাদের ইসলামে আছে কিনা, আমাদের সুন্নতে আছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন কিনা, অনুমতি দিয়েছেন কিনা, ওই দেখা দেখি না, শিরক থেকে শুরু করেন আর বিদাত, তারপরে দেখেন সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, হ্যাঁ, তারপরে আর রাষ্ট্রীয় ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, তারাও সুদখোর, আমাদের সুদখোর, তারাও জুয়া খেলে, মুসলিমও জুয়া খেলে, হ্যাঁ, তারা যেসব ব্যবসা বাণিজ্য করে হারাম, মুসলিমরাও করে, সব কিছু করে যাচ্ছে, যা ইহুদি খ্রিস্টানরা করেছে তা মুসলিমরা করছে, বিদাতের ক্ষেত্রে তারা নতুন নতুন বিদাত করেছে, মুসলিমরা বিদাত, বুঝাও সোজা নয় যে এতে লাভ ক্ষতি। আজকাল নতুন নতুন ইউরোপ আমেরিকা থেকে বিদাত আসছে আর নতুন আসলেই শুরু করছে, প্রচার মাধ্যমে পৃথিবীকে তো একেবারে নিয়ে এসে সামনে হাজির করে দিয়েছে, প্রচার মাধ্যমে দেখছে যে অমুক অমুক ইহুদির অমুক খ্রিস্টানের বার্থডে হইল, অমুকের ছেলের জন্ম দিবস পালন হইল, অমুকের ম্যারেজ দিবস পালন হইল, বিবাহ দিবস পালন হইল, মুসলিমরা করা শুরু করেছে না, করেনি আজকাল, করছে আকিকা করেন না, আর করলেও বিদাতি তরিকা সুন্নত তরিকা করে, সপ্তম দিনও করবে না, চোদ্দ দিনও করলো না, একুশ দিনও করলো না, অধিকাংশ মুসলিমদের অবস্থা এরকম উপমহাদেশে। যদি করে, প্রথম কথা করেই না কি কে, আর যদি করেও তাহলে দুই বছর তিন বছর যাওয়ার পর পাঁচ সাতটা ছেলে একসাথে জন্মেছে, গোটা পরিবারের ভাইদের সবাই মিলে একটা গরু ভাগাই করে দাও। সুন্নত নেই আর নতুন নতুন বিদাত আছে, পুরনো বিদাত আছে ওগুলো তো ছাড়েই নি, আর নতুন বাড়তি আছে, বাড়তি আছে। হিন্দুদের পূজার মতো অবস্থা, হিন্দুদের প্রত্যেক বছরে কিছু না কিছু নতুন পূজা আবিষ্কার হচ্ছে, অনেকগুলি পূজা আজকাল হিন্দুরা শুরু করেছে যেগুলি পূজা আগে ছিল না, বোলোবাম আজকাল শুরু করেছে, দেখেছেন কিনা, হলুদ কাপড়টা বড় পরে একদাশ থেকে একদাশ নারী পুরুষ মহিলা পুরুষ একসাথে হয়ে বম বম বোলোবম খুরবে আর ওই ছুটছে, নতুন নতুন পূজা অনেক পূজা শুরু হয়েছে। তার আরো কি কি পূজা শুরু হয়েছে, দেখ আল্লাহ না করে ওইসব গোস্ত রাখতে হয় আর ওইসব না করতে হয় না ওইসব শুনতে হয়। কিন্তু উম্মতকে জাতিকে সতর্ক করা জরুরি যে বিজাতিদের বিজাতিদের অনুকরণ এ মুসলিম জাতি করে, মুসলিমরা এরকম নতুন নতুন কাজ শুরু করেছে। দশ বিশ বছর আগে শুধু মিলাদুন্নবী বলতো, আজকাল উন্নতি করে ঈদে মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী। তো এইরকম বহু শিরক বিদআত এবং পাপ যেগুলি ইহুদি খ্রিস্টানরা করতো তা মুসলিম জাতি করছে। এই এই কথাটিকে ব্যক্ত করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে যে তারা যদি সান্ডার গর্তে ঢুকে থাকে ইহুদি নাসারা তোমরাও ঢুকবে, বুঝা সুজান যে তারা করেছে তারা ভালোই, ভালো জন্য তো করেছে, তারা উলঙ্গ হয়েছে মানে উলঙ্গ হলে উন্নতি করা যাবে, উলঙ্গ হলে উন্নতি করা, আমাদের মহিলাদেরকে বাড়িতে ভরে রাখলে উন্নতি করা যাবে না। দেখো পশ্চিমা দেশগুলি এত উন্নতি কেন করেছে যে নারী পুরুষ একসাথে কাজ করছে, একসাথে পড়াশোনা করছে, একই কলকারখানায় কাজ করছে, আর হোটেলে রিসেপশনে মহিলাদেরকে বসিয়েছে, জি হাসপাতালে রিসেপশনে মহিলাদের বসিয়েছে, সেজন্য তারা ব্যবসা বাণিজ্য এত অর্থনীতিতে উন্নতি করেছে, সুতরাং আমাদেরকে তাই করতে হবে, করছে না? সবগুলি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ। এবং মহিলাও আবার বাছাই করতে, আজকাল প্রাইভেট স্কুলগুলিতে মুসলিম ম্যানেজমেন্ট, তারপরেও মহিলা বাছাই করতে গিয়ে মহিলা শিক্ষিকা বাছাই করতে গিয়ে প্রথম দেখতে হবে সুন্দরী কিনা, রিসেপশনে হাসপাতালে রাখতে গিয়ে আর হোটেলে রাখতে গিয়ে প্রথম দেখতে হবে সুন্দরী কিনা, আর মেকআপ সুন্দর করতে পারে কিনা, জি সবগুলি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ। কোন দিকে বলবো, শিরকের ক্ষেত্রে বলতে গেলে ওইদিকে বলে শেষ নেই, বিদাতের ক্ষেত্রে বলতে গেলে ওইদিকে বলে শেষ নাই, যেগুলো ধর্ম মনে করে মুসলিম জাতি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছে। আর পারিবারিক ব্যাপারে, সামাজিক ব্যাপারে, ব্যক্তি জীবনে, অর্থনীতিতে, প্রত্যেক ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ওহির মাধ্যমে কথা বলেছেন, সবকিছুর ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে। তাহলে ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম আশ্চর্য হলেন, কেমন কথা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এমন ইমানদার মানুষ, আল্লাহ রাসূলের সোহবত পেয়েছি, সঙ্গী হতে পেয়েছি, ভাগ্যবান হয়েছি, আমরা শিরক ভরি থেকে উঠে এসেছি, আবার ইহুদি খ্রিস্টানদের বিজাতির ওই অভিশপ্তদের অনুসরণ করব, আর আবার ওই শিরক বিদাতে যাব, এ কথা হইতে পারে? আশ্চর্য হচ্ছেন সাহাবায়ে কিরাম, বলছেন কালু ইয়া রাসূলুল্লাহ, কে আল্লাহ রাসূল কার কথা বলছেন? আল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টান অভিশপ্ত, তাদেরকে আমরা চিনে নিয়েছি আল্লাহর শত্রু, তারপরে তাদের অনুসরণ করব? তারা তো আমাদের কাছে লাঞ্ছিত, তারা আমাদের কাছে পদদলিত, নিকৃষ্ট, তাদের অনুসরণ আমরা করব? অনুসরণ তো করে বড়দের, শ্রেষ্ঠদের, ভালোদের, উত্তমদের, ওদের কি করে অনুসরণ আমরা করব? আশ্চর্য হচ্ছেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, বলছেন হ্যাঁ এখন বোঝা যাচ্ছে না, কিন্তু মুসলিম জাতির এমন অধপতন হবে যে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করাকে মনে করে যে ভাগ্যবান হয়েছি, যে আমার মেয়েকে আমি ইউরোপ আমেরিকা পড়ার জন্য পাঠিয়েছি, অমুক ইউনিভার্সিটিতে পড়ছে, আর ওখানে তার কেউ নেই, আত্মীয় স্বজন কেউ নেই, একা যায় একাই আসে, আর হোস্টেলে এমন হোস্টেলে থাকে যেখানে ছাত্র থাকে আর ছাত্রীও থাকে, সেখানে থাকে আমার মেয়ে পড়ে, আর গৌরবের সাথে বলছেন আমার মেয়ে কানাডায় পড়াশোনা করে, মুসলমান বাংলাদেশের গরিব মানুষ, তারপর আমি মেয়েকে কানাডা পড়ার জন্য পাঠাইতে পেরেছি, গৌরব করে ইহুদি নাসারাদের মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান, তাহলে আর কার কথা বলছি, তোমাদের পরে যারা আসবে তারা এই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে, আর কার কথা বলছি, তাদেরই তো কথা বলছি, তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। আখরাজাহু, হাদিস বুখারী মুসলিম রয়েছে। তারপরের হাদিস, হাদিস খুব বড় রয়েছে এবং অনেক কথাই রয়েছে এই হাদিসে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশ কিছু ভবিষ্যদ্বাণী রয়েছে, প্রায় দশটি ভবিষ্যদ্বাণী রয়েছে এই হাদিসে। প্রথমটি হচ্ছে ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য পৃথিবীকে সংকুচিত করে দিলেন, সংকুচিত করে দিলেন। পৃথিবী সংকুচিত করে দেওয়ার অর্থ কি? যারা ভাষ্যকার এই হাদিসের তারা দুইটি অর্থ বয়ান করেছেন, একটা হচ্ছে আর এটা বেশি ভালো এই অর্থ করা, যে পৃথিবী বিশাল পৃথিবী তাকে ছোট করে গুছিয়ে নিয়ে এসে আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি এর সামনে আল্লাহ দেখিয়ে দিলেন। যেমন পৃথিবীর নকশা দেখেছেন তো, হ্যাঁ পৃথিবীর নকশা গোল করে আপনার সামনে আর দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে অমুক মহাদেশ, হ্যাঁ এশিয়া, আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, অমক তমক দেখছেন, আর আমাদের দেশটি ওই দিকে আছে, অমক সমুদ্রের কাছাকাছি আছে, এশিয়ার অমক দিকে আছে, দক্ষিণ এশিয়ার ওই দিকে আছে, ইত্যাদি ইত্যাদি, অমক দেশটি অমক দিকে আছে। আপনার সামনে পৃথিবী আপনি দেখতে পান না, কিন্তু পৃথিবীর নকশা আপনার সামনে পুরোটা হাজির এবং সবকিছু দেখতে পাচ্ছেন মনে হচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল পৃথিবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকুচিত করে আপনার পৃথিবীর ম্যাপ দেখার মতো সামনে নিয়ে এসে হাজির করে দিলেন, একটি অর্থ। আরেকটি অর্থ হচ্ছে, অনেক ভাষ্যকারগণ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দৃষ্টিশক্তি এত বেশি দিলেন এক সময়, শুধু সবসময় দিয়ে রাখেনি, আল্লাহ পাক রব্বুল আলামিন এত প্রখরতা দিলেন এই দৃষ্টিশক্তিতে যে তিনি সারা পৃথিবীর সবকিছু দেখে ফেললেন, সারা পৃথিবীর পূর্ব পশ্চিম তিনি দেখে ফেললেন। সংকুচিত করার অর্থ তাহলে তিনি সবকিছু দেখে নেওয়া, প্রথম অর্থটি বেশি ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য পৃথিবীকে সংকুচিত করে দিলেন, ফারাআইতু মাশারিকাহা ও মাগারিবাহা, তারপরে আমি পৃথিবীর পশ্চিম পূর্ব দেখে ফেললাম, মাশারিক মাশরিকের জামা, পূর্ব দিক দেখে ফেললাম ও মাগারিবা পশ্চিম দিক দেখে ফেললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না যে উত্তর দিকও দেখলাম আর দক্ষিণও দেখলাম, এই কথা বলেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেছেন পূর্ব দিকও দেখলাম আর পশ্চিম দিকও দেখলাম। প্রথম কথা, নবী সাল্লাল্লাহু দেখলেন, এই দেখা কেমন, জাগ্রত অবস্থায় দেখলেন না স্বপ্নে তিনি দেখলেন, দুটি হতে পারে। প্রথম কথা দেখলেন নবী সাল্লাল্লাহু যখন বলেছেন তো আল্লাহ পাক রব্বুল কোন এক সময় যেমন তাকে মেরাজ আল্লাহ নিয়ে গেছেন, সশরীরে তিনি মেরাজে গেছেন আত্মা এবং শরীর মোবারক সহ, তেমনি আল্লাহ পাক রব্বুল পৃথিবীকে নিয়ে এসে জাগ্রত অবস্থায় দেখিয়ে দিয়েছেন যে এই দেখো তোমার উম্মতের এতদূর পর্যন্ত রাজত্ব পৌঁছবে, পূর্ব পশ্চিম দেখে নাও, ইন্দোনেশিয়া দেখে নাও, মালয়েশিয়া দেখে নাও, বাংলাদেশ দেখে নাও, ভারত দেখে নাও, পাকিস্তান দেখে নাও, কেন ভারতেও 800 বছর ধরে মুঘলদের মুসলিমদের রাজত্ব ছিল, আরো হয়তো এমন এলাকা যেখানে রাজত্ব এখনো মুসলিমদের হয়নি বা পৌঁছেনি, হয়তো কোনো সময় পৌঁছবে পৃথিবী ধ্বংস হওয়ার আগে, তাও দেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন যে আমি পূর্ব দেখে নিলাম, পশ্চিম দেখে নিলাম, জাগ্রত অবস্থায় আল্লাহ দেখিয়ে দিয়েছেন, অথবা হতে পারে যে তাকে স্বপ্নে দেখানো হয়েছে, স্বপ্নে দেখছেন যে পৃথিবীকে সংকুচিত আমার সামনে নিয়ে আসা হয়েছে আর পৃথিবীর সবগুলি দৃশ্য দেখিয়ে দেওয়া হইল। আপনি আজকাল টিভির জামানায় আর এর বেশি বোঝাবার কোনো প্রয়োজন না, টিভিতে বসে সারা পৃথিবীর দৃশ্য দেখছেন, অমুক জায়গায় মারামারি হচ্ছে, মারামারি দৃশ্য বসে বসে দেখছেন আপনি, কেমন ভাবে মারামারি হচ্ছে তাও আপনাকে দেখাচ্ছে, এমনকি প্রাচীন যুগের অনেক যুদ্ধের ঘটনা তাও আপনার সামনে নিয়ে এসে দেখাচ্ছে, এইভাবে হইল, শুরু হইলো এভাবে, শেষ হলো এভাবে, আর বিজয়ী যারা বিজয়ী হলো তারা এইভাবে হইলো, ইত্যাদি ইত্যাদি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ব পশ্চিম দেখিয়ে দেওয়া হইল, পূর্ব পশ্চিম দেখানো হয়েছে, তাই পূর্ব পশ্চিমে রাজত্ব সুদূর ইন্দোনেশিয়া মালয়েশিয়া পর্যন্ত পৌঁছে গেছে পূর্ব দিক, আর পশ্চিম দিকে নবী সাল্লামকে দেখানো হয়েছে তাই স্পেন পর্যন্ত, আটলান্টিক মহাসাগর পর্যন্ত ইসলামের রাজত্ব পৌঁছে গেছে, পশ্চিম আফ্রিকা, ইউরোপের কিছু অংশ। জি, উত্তর দক্ষিণ দিকের কথা নবী সাল্লাম কেন বললেন না, দক্ষিণ দিকে আমানে গেলেই সমুদ্র ভারত মহাসাগর, উত্তর দিকে, উত্তর দিকে যদিও আছে শুকনো জমিন রাশিয়া, কিন্তু সেই দেশে আর ওই দিকটা চলে যান ইসলাম পৌঁছেনি, নবী করিম উত্তর দিকের কথা বলেননি, সেই দিকে দূর দূরান্ত পর্যন্ত ইসলাম পৌঁছেনি, বোখারা উজবেকিস্তান পর্যন্ত পৌঁছেছে তার ওই দিকে আর ইসলাম পৌঁছেনি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতদূর পর্যন্ত দেখা হয়েছে ততদূর পর্যন্ত ইসলাম পৌঁছেছে এবং উম্মতের রাজত্ব পৌঁছিবে, ভবিষ্যৎবাণী শুনে না, ওয়াইন না উম্মতি, আর আমার উম্মত সায়াবুলক মুলকহা, আমার উম্মতের রাজত্ব পৌঁছে যাবে, মা জুবি আলী মিনহা, যতদূর পর্যন্ত আমার সামনে নিয়ে এসে সংকুচিত করে দেখানো হয়েছে। তারপরে আরেকটি ভবিষ্যৎবাণী বলছেন, ওয়া উতিতুল কানজাইন, আমাকে দুইটি সম্পদ দেওয়া হয়েছে, কানজ বলা হয় সোনা অথবা চাঁদিকে, স্বর্ণ অথবা রূপাকে চাঁদি, তো স্বর্ণ এবং রূপা আমাকে দেওয়া হয়েছে, দুই কানজ দুই রকমের সম্পদ দেওয়া হয়েছে, আল আহমার একটি হচ্ছে লাল আর একটি হচ্ছে সাদা, লালের অর্থ হচ্ছে গোল্ড সোনা, লাল বলা হয়েছে, যদিও রং লাল নয় কিন্তু লাল বলা হয় তাকে, আর আবিয়াজ বলা হয়েছে রূপাকে চাঁদিকে, এর অর্থ বাকি, আল্লাহর নবীকে সোনাও দেওয়া হয়েছে আর চাঁদিও দেওয়া হয়েছে, এর অর্থ বাকি, কোথায় আল্লাহর নবীকে সোনা চাঁদি দেওয়া হয়েছিল, এতেকাল হচ্ছে বাড়িতে কিছুই নেই, বাড়িতে কিছুই নেই, খাবারের ব্যবস্থা নেই, আল্লাহ নবীকে কোথায় সোনা আর চাঁদি দেওয়া হয়েছে, সোনা চাঁদির ভান্ডার, কে বলতে পারেন এর অর্থ? এর অর্থ হচ্ছে দুইটি দেশ, দুইটি সম্পদ, দুইটি দেশের ধন ভান্ডার, একটি হচ্ছে রোম সাম্রাজ্য আরেকটি হচ্ছে পারস্য সাম্রাজ্য, সোনা থেকে আহমার থেকে লাল বা সোনা থেকে উদ্দেশ্য করা হয়েছে রোম সাম্রাজ্যকে, আর চাঁদি থেকে রূপা থেকে উদ্দেশ্য করা হয়েছে পারস্য সাম্রাজ্যকে। কারণ যদিও দুইটি শক্তির কাছে সোনা চাঁদি দুই রকমেরই সম্পদ ছিল, কিন্তু পারস্য সাম্রাজ্যে রূপার সম্পদ বেশি ছিল। এখনো ভারত উপমহাদেশ রূপাই বা চাঁদিতে উন্নত, চাঁদির কাজকর্মে তারা উন্নত। তাহলে পারস্য দেশে তখনকার যুগে চাঁদির পরিমাণ বেশি ছিল, আর রোম সাম্রাজ্যে ইউরোপে তাদের কাছে সোনা বেশি ছিল। নবী করিম সাহেব ভবিষ্যৎবাণী করলেন যে আমাকে এই দুইটি সম্পদ দেওয়া হয়েছে, অর্থাৎ খুব তাড়াতাড়ি শীঘ্রই এই দেশগুলিতে ইসলাম পৌঁছে যাবে এবং মুসলিমদের কাছে তাদের অঢেল ধন সম্পদ সোনা চাঁদি চলে আসবে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসতে রোম সাম্রাজ্য ইসলাম পৌঁছে গেল, পারস্য দেশে ইরান ইরাকে ইসলাম পৌঁছে গেল, আর সেই দেশের অঢেল ধন সম্পদ চলে আসলো। কিসরা এবং কায়সার তাদের ধন ভাণ্ডার সব মুসলিমদের কাছে চলে আসলো। দরিদ্র গরিব পেটে পাথর বেঁধে আছেন, খেতে পাচ্ছেন না, খেজুর খেয়ে দিনের পর দিন চলে যাচ্ছে আর পানি খেয়ে, আর তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন সম্পদের স্বপ্নের কথা বলছেন আর তা বাস্তবায়ন হচ্ছে। কল্পনা তো আসতে পারেন, কল্পনার বাইরে। যদি আপনাকে বলা হয় যে আপনি বাংলাদেশের রাষ্ট্রপতি এককালে হয়ে যাবেন, বলে যে অবান্তর কথাবার্তা বলছেন, দেখ গরিব পরিবার আমি ছেলে আর কি কথা বলেন, না আমি রাজনীতি করি, না কিছুই করি, না আমি এমন কোন শিক্ষিত হয়েছি, তার কি কথাবার্তা বলেন, অসম্ভব মনে করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থায় ছিল সেই সময়, এত বড় বড় স্বপ্নের কথা বলেছিলেন যার বাস্তবায়ন হয়েছে। কারণ নবী করিম আমাদের মতো শুধু কল্পনা জল্পনাই করেননি, ওহি ভিত্তিক ওহির কথা বলেছেন, আসমানি কথাবার্তা বলেছেন। ওয়াইনি সাআলতু রাব্বি, আমি আমার রবের কাছে দোয়া করলাম, চাইলাম, লে উম্মতি আমার উম্মতের জন্য, উম্মতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লা ইউহলিকাহা বিসানাতিন বিআম্মা, আমার উম্মতকে যাতে করে ব্যাপক দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস না করা হয়। আল্লাহ ব্যাপক দুর্ভিক্ষ আসবে আর সারা বিশ্বের মুসলিম দেশগুলি 50টি বা তারও বেশি দেশ যে রয়েছে 50-এর বেশি সেসব দেশ সবগুলি ধ্বংস হয়ে যাবে, এমনটা যেন না হয় দোয়া করলেন আল্লাহর কাছে। এই দোয়া কবুল হয়েছে না হয়নি? হাদিসে রয়েছে কবুল হয়েছে। বেসানাতিন বে আম্মার একটি ব্যাখ্যা হচ্ছে যে ব্যাপক দুর্ভিক্ষ, আর আরেকটি অর্থ হচ্ছে বেসানাতিন বে আম্মা, মানে একই বছরে ব্যাপক হারে দুর্ভিক্ষ আসলো আর একই বছরে একসাথেই ধ্বংস হয়ে গেল। আল্লাহ এরকম ধ্বংস না হয়, একই বছরে একবারে শুধু ইন্দোনেশিয়া থেকে শুরু করে একবারে মরক্কো পর্যন্ত, আলজেরিয়া পর্যন্ত এমন দুর্ভিক্ষ আসলো যে সারা বিশ্বের মুসলিম সব একেবারে শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, এমন যাতে না হয় আল্লাহ একই বছরে। তাহলে সানা মানে বছর কেউ কেউ বলেছেন, আর সানা মানে দুর্ভিক্ষ হয়। ও আল্লাহ ইউসাল্লাত আলাইহিম আদুওয়া মিন সিওয়া আনফুসিহিম, দ্বিতীয় দোয়া করলাম আল্লাহর কাছে আমার রবের কাছে যে আল্লাহ আমার উম্মতের উপর তাদের উপর তাদের ছাড়া অন্য কোন শত্রু, বিজাতি, ইহুদি খ্রিস্টান, অন্য পৌত্তলিক ওইসব শত্রু যাতে করে এসে চেপে না পড়ে, চেপে না বসে, ফায়াস্তাবিহ বাইযাতাহুম, এবং তাদের সমূলে বিনাশ না করে দেয়, সর্বনাশ করে দিলে ধ্বংস করে সারা বিশ্বের মুসলিম, কেমনটা যেন না হয়। এক হচ্ছে আল্লাহর আজাব দুর্ভিক্ষ ব্যাপক হারে না আসে, আর এক হচ্ছে কাফের জালেম এসে চড়ে না বসে মুসলিম জাতির উপর, তারা ধ্বংস না হয়ে যায়। দুটি দোয়া করলেন। ওয়াইন্না রাব্বি কালা, তবে আমার রব বললেন দোয়ার জবাবে, আল্লাহ পাক বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের কাছে তার নিজের নামটি অত্যন্ত প্রিয়, আমরা অনেকে হয়তো অনুভব করি না, কিন্তু আপনার নাম যে নামটি আপনার আব্বা রেখেছে, আমার আব্বা রেখেছেন, আম্মা রেখেছেন, ওই নামটি খুব প্রিয় নাম। কিন্তু আপনার যদি আপনার কোম্পানিতে আপনার নাম আর কিছু দিয়েছে, ম্যানেজার সাহেব আর অমুক সাহেব বা অমুক সাহেব, এমপি সাহেব, কিন্তু তার চাইতে আপনার নাম প্রিয় কিন্তু যে নামটি ছোট্ট থেকে আপনাকে ডেকেছে, আপনার আম্মা ডেকেছেন, আব্বা ডেকেছেন, খালা ডেকেছেন, ফুফু ডেকেছেন, আত্মীয় স্বজন সবাই ডেকেছেন, ওই নামটি খুব প্রিয় আসলে। এটি হচ্ছে প্রকৃতি মানুষ। আল্লাহ ফাক রব্বুল আলামিন ডাকছেন, বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নি ইযা কাযাইতু কাযান, আমি যখন কোনো ফয়সালা করে দিই, ফাইন্নাহু লা ইউরাদ্দু, তার কেউ খণ্ডন করতে পারে না, তা কেউ খণ্ডন করতে পারে না, তা কেউ সরাতে পারে না। আল্লাহর যদি ফয়সালা হয়ে যায় কোনো কাজের কোনো কথার, তাহলে কেউ সেটা রদ করতে পারে না, সরাতে পারে না। ওয়াইন্নি আতাইতুকা লি উম্মাতিকা, এখন আল্লাহ বলছেন, আমি তোমার উম্মতকে তোমার উম্মতের জন্য তোমাকে দিয়ে দিলাম, আতাইতুকা, তোমাকে দিয়ে দিলাম, লি উম্মাতিকা, তোমার উম্মতের জন্য, আল্লাহ উহলিকাহুম বিসানাতিন বিআম্মা, ব্যাপক হারে ব্যাপক দুর্ভিক্ষ দিয়ে তাদেরকে আমি ধ্বংস করব না, আল্লাহ ওয়াদা করে দিলেন। তাই 1400 বছর ইতিহাসে দেখেন মুসলিম জাতি ব্যাপক হারে সর্বনাশ তাদের হয়েছে, তা হয়নি। যদি বাগদাদে যদি তাতারিরা যদি সর্বনাশ নিয়ে আসে আর সেখানে যদি পতন ঘটে, লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি হয় আর ধন সম্পদ সবকিছু নষ্ট হয়, তাহলে নিরাপদ ছিল অন্য জায়গায় সামদেশে অথবা আপনার আফ্রিকায় অথবা আরব জগতে অন্য অন্য এলাকায়। একসাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস কথা করেনি, বা ভূমিকম্পের মাধ্যমে হোক বা কোনো আর কোনো আজাব দিয়ে হোক, কখনো আল্লাহ পাক এইভাবে ধ্বংস করেননি। বিশেষ করে দুর্ভিক্ষের কথা বলছেন যে ব্যাপক দুর্ভিক্ষ দিয়ে আমি ধ্বংস করব না, অথবা একই বছরে সমস্ত বিশ্বের মুসলিমকে আমি ধ্বংস করব তা আমি করব না। দ্বিতীয় দোয়া তাও আল্লাহ কবুল করছেন, ওয়া আল্লাহ ওয়াসাল্লাতা আলাইহিম আদুবান মিন সিওয়ানফুসহিম, তাদের ছাড়া বাইরের শত্রু তাদের উপর আমি চাপিয়ে দেব না, ফায়াস্তাবিহা বাইযাতাহুম, যে তাদের সমূলে বিনাশ করে দিবে সর্বনাশ করে দিবে, না তা হবে না, আমি করতে দেব না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ ইস্তামা আলাইহিম মান বিআক্তারিহা, সারা বিশ্বে যত মানুষ আছে কাফের, তারা যদি সারা বিশ্ব থেকে একত্রিত হয়ে আসে তবু মুসলিমদেরকে ধ্বংস করতে পারবে না, সারা বিশ্বের মুসলিমকে। কতক্ষণ পর্যন্ত ধ্বংস করতে পারবে না? একটি শর্ত এই হাদিসে আছে, সারা বিশ্বের মুসলিমকে ধ্বংস করতে সক্ষম হবে না কাফেররা যতক্ষণ পর্যন্ত আপোষে তারা লড়াই না করবে, যতক্ষণ পর্যন্ত আপোষে লড়াই তারা না করবে। তাই বলছেন হাত্তা ইয়াকুনা বাউদুহুম ইউহলিকু বাজান, যতক্ষণ পর্যন্ত তাদের একে অপরকে ধ্বংস করতে না লাগবে। সাদ্দাম যদি কুয়েতের উপর আক্রমণ না করতে আসতো তাহলে গালফে আমেরিকা কখনো আসতে পারতো না, সুযোগ পেত না। শহর বন্ধ থাকতো দরজা গেট ফাটক দিয়ে, তো আমরা ফাটক খুলি তো ভিতর থেকে, মন্ত্রী প্রধানমন্ত্রী করে বসে আছে ইসলামের শত্রুকে, তা বলে আমরা দরজা খুলে দেবো আপনারা আসেন, আসার পরে আব্বাসীদেরকে মারেন। আপসে যদি তারা দ্বন্দ্ব না করতো তাহলে সমূলে বিনাশ হতো না, এরা বাগদাদ থেকে আব্বাসী খেলাফতের পতন করতো না। তাই বলছেন নবী সাল্লাম যে আল্লাহ পাক বলছেন যে সারা বিশ্বের কাফের যদি একসাথে হয়ে চলে আসে তবু তোমাদেরকে সমূলে বিনাশ করতে পারবে না, তবে যখন তোমরা হাতে এখন মাদম ইউলেক বাজান, তোমাদের একে যখন অপরকে ধ্বংস করতে লাগবে, নিজেই মারামারি করতে লাগবে, আওয়ামী লীগ বিএনপির মারামারি যখন করবেন তখন পাশের প্রতিবেশী দেশের কাফের শত্রুরা তখন লোভ করবে যে নাই সুযোগ রে, এরা নিজেরাই গৃহদ্বন্দ্বে ব্যস্ত আপোষে লড়াই করে মরছে, তো আমরা এই সুযোগ। পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানে যখন লড়াই শুরু হয়ে গেল তখন সুযোগ পেয়ে গেল, কাজ হয়ে গেছে, হয়নি কি? বাস্তব সত্য কথা, নবী করিম সাল্লামের কথা কি আল্লাহর কথা? আল্লাহকে নবী আল্লাহ বলছেন নবী সাল্লামকে যে তোমরা যখন একে অপরকে ধ্বংস করতে লাগবে, একদল বলল যে আমকো বাঙ্গাল নেই চাই, আমকো বাঙালি নেই চাই, আমকো বাঙ্গাল চাই, হ্যাঁ মিট্টি চাই, বাঙালি চাই না বাংলার জমিন চাই, পূর্ব বাংলা চাই, মারো সবকে। আর অন্যরা বললো যে আমরা উর্দু চাই না, উর্দুকে দেখতে চাই না, বরদাস্ত করতে পারবো না। সীমা লঙ্ঘন দুই দিক থেকে যখন শুরু হইলো আপোষের লড়াই, যে যাকে পাও মারো, এদিকেও মুসলিম ওইদিকেও মুসলিম, তখন আল্লাহ বলছে তখন তোমাদের সর্বনাশ আসলো, সবকিছু লুটতারাজ করে তখন আশেপাশের লোকেরা নিয়ে চলে গেল, খালি করে দিল দেশ, হয়নি কি? অনেকে সেই জামানা পাননি, কিন্তু সেই জামানার যদি ইতিহাস শুনেন, হাই দেশে কিছুই ছিল না, সব লুটপাট করে নিয়ে গেছে উঠি। হাত্তা ইয়াকুনা বাদহুম ইউহলিকু বাজান ওয়াসবি বাদহুম বাজান, তোমাদের একে অপরকে বন্দী করবে, বন্দী করতে 90,000 বন্দী হইল, ওইদিকে মুসলিম আর এইদিকে মুসলিম, একে অপরকে বন্দী করছে, যে যাকে পারছে, যে যেখানে যাকে পেরেছে, ওই দিয়ে যারা করাচিতে যারা ফাঁসলো ওখানে বন্দী হয়ে আছে, এইদিকে মুসলিম বন্দী আছে, ওইদিকে মুসলিম বন্দী আছে। এইরকম কত উদাহরণ দেওয়া যায় 1400 বছরের ইতিহাসে, যদি 71 থেকে এত যদি ইতিহাস পান আপনি, আপনার সাদ্দাম আর যদি কুয়েতের এই ঘটনায় আপনার জন্য শিক্ষার জন্য যথেষ্ট হয়, 71-এর শিক্ষায় যদি আমাদের জন্য যথেষ্ট হাদিসের বাক্য, তাহলে আরো এই 1400 বছরে কত ইতিহাস এরকম এসেছে। একে অপরকে বন্দী করবে, একে অপরকে মারবে, ধ্বংস করবে, এই ছিল নবী সাল্লামের হাদিস। তারপরে আরেকটি অংশ আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওয়ারাওয়াহুল বোরকানি ফি সহিহি, ইমাম বোরকানি তার একটি সহি হাদিসের কিতাব রয়েছে, তাতে এই হাদিস উল্লেখ করার পরে আরেকটি অংশ তিনি উল্লেখ করেছেন, বলছেন ওয়া জাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়া ইন্নামা আখাফু আলা উম্মতি আল আইম্মাতাল মুদিল্লিন, আমি আমার উম্মতের জন্য ভয় করি বিভ্রান্তকারী গোমরাহকারী ইমামদেরকে, নেতাদেরকে। ইমাম মানে হচ্ছে ইমাম বলা হয় আরবি ভাষায় ওই ব্যক্তিকে যার অনুসরণ করা হয়, যার অনুকরণ করা হয়, সে তার বিদ্যার ক্ষেত্রে হইতে পারে, যেমন আলেম সমাজ আলেম সমাজ মুসলিম জাতির ইমাম এই জন্য যে আলেম সমাজকে মানুষ কি মনে করছে, আদর্শ মনে করছে, যে আমাদেরকে সঠিক পথ দেখাবেন, এরা আমাদেরকে ভালো বুদ্ধি দিবেন, ভালো সৎ পরামর্শ দেবেন। আর এক শ্রেণীর ইমাম হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায় জানা আছে, তারা আমাদের ইমাম, তাদের দিকে তাকিয়ে আছে যে আমাদের জন্য, আমাদের জাতির জন্য, দেশের জন্য তারা কল্যাণ করবেন, মঙ্গল করবেন, মুসলিম জাতি উন্নত হবে এই সরকারের যুগে, তারা হচ্ছে ইমাম। এই দুই শ্রেণীর ইমাম আছে। আর এক শ্রেণীর ইমামের কথা উল্লেখ করেছেন ওলামায়ে কেরামরা, যারা আলেমও নয় আর তারা রাষ্ট্রীয় ক্ষমতায় নেই, কিন্তু তারা ইবাদত বন্দেগীতে অনেক উন্নত, পরিষ্কার লোক, খুব ইসলাম সম্পর্কে বেশি এলম তো নেই, কিন্তু সমাজের কাছে খুব আল্লাহওয়ালা বলে, সৎ বলে, তারা নেক বলে, আল্লাহর ওলি বলে প্রসিদ্ধ। যেমন অনেক এরাকে সৎ হোক আর না হোক এটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের সমাজে আল্লাহর ওলি আলেমদেরকে বলে না, কাকে বলে, পীরদেরকে বলে। বাংলাদেশে কখনো কারো কাছে শুনবেন না যে আজিজুল হক সাহেব আল্লাহর ওলি, ডক্টর আব্দুল বারী আল্লাহর ওলি, অমুক সাহেব আল্লাহর ওলি, এ কথা কখনো শুনবেন, আব্দুল্লাহ কাফি আল কোরেশী আল্লাহর ওলি, এ কথা কখনো শুনবেন না। হ্যাঁ, এর আগের আলেমদের কথাও বলি, তাদের কথাও বলবেন না হয়তো, কিন্তু অনেকে বলে চরমনায় পীর আল্লাহর ওলি, আরে শাহজালাল আল্লাহর ওলি, শশীনা পীর আল্লাহর ওলি, ফুরফুর আল্লাহর ওলি। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর ওলি না মানুষ শয়তানের ওলি, কোন ওলি সেটা আপনাকে এখন দেখতে হবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই আইমা, ওরাও আইমা, কারণ এদেরও যখন আনুগত্য করা হয়, এদেরকে যখন আদর্শ মনে করা হয়, তারাও ইমাম। তাহলে ইমাম হলো কত প্রকার? তিন প্রকার, আলেম সমাজ, আর যাদেরকে আবেদ আল্লাহর ওলি মনে করা হচ্ছে সেই সমাজ, আর রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তারা নেতারা, যারা যারা রাজনৈতিক নেতা তারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দুই ভাগে ভাগ করেছেন, আলেমদেরকে দুই ভাগে ভাগ করেছেন, আবেদদেরকে দুই ভাগে ভাগ করেছেন, আর রাষ্ট্রীয় নেতা যারা তাদেরকে দুই ভাগে ভাগ করেছেন, এক হচ্ছে সৎ আর এক হচ্ছে আইম্মা মুদল্লিন, গুমরাহকারী, পথভ্রষ্টকারী। আমি তোমাদের উপর ভয় করি, আমার উম্মতের উপর ভয় করি, কাকে ভয় করি, আল আইম্মা, এমন নেতাদেরকে, এমন আলেমদেরকে, এমন আবেদদেরকে, এমন পীরদেরকে, আল মুদল্লিন, যারা গুমরাহকারী পথভ্রষ্টকারী, তাদেরকে ভয় করি, এরা গুমরাহ করে দেবে, রাষ্ট্রীয় ক্ষমতায় আছে গুমরাহ করে দেবে, দিন থেকে সরিয়ে দেবে, ধর্ম নিরপেক্ষতা নিয়ে আসবে, গণতন্ত্র নিয়ে আসবে, সমাজতন্ত্র নিয়ে আসবে, মার্ক্সবাদ নিয়ে আসবে, আরো কোনো বাদ নিয়ে আসবে, দিয়ে গোমরা করবে, ইসলাম থেকে দূরে সরাবে। আর যারা আবেদ তারা শিরক বিদাতের মাধ্যমে ইসলাম থেকে দূরে, সঠিক ইসলাম থেকে দূরে সরাবে। যারা আলেম তারা কোরআন সুন্নাহ ছাড়া অন্যদিকে ডাকবে, ব্যক্তি পূজার দিকে ডাকবে, অনেক বিদাতের দিকে ডাকবে, বিভ্রান্ত করবে। এইভাবে যদি তারা কোরআন সুন্নাহ আলেম না হয়, কোরআন সুন্নাহ অনুসারী না হয়, ওয়াইন্নামা খাফু, আমি ভয় করি, আশঙ্কা করি, আলা উম্মতি, আমার উম্মতের জন্য, আল আইম্মাত আল মুযিল্লিন, গুমরাহকারী পথভ্রষ্টকারী ইমাম নেতাদেরকে, তারা পথভ্রষ্ট করবে। আরেকটি ভবিষ্যৎবাণী, ওয়াইদা ওয়াকাস আলাইহিমুস সাইফ, যখন আমার উম্মতে তরবারি একবার নেমে যাবে, আমার উম্মতে যখন তরবারি একবার নেমে যাবে, মানে প্রথম যে কোন মুসলিম কোন মুসলিমকে যখন খুন করে দিবে, একবার যদি খুন হয়ে যায়, লাম ইউরফা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আর তরবারি ওঠানো হবে না, থাকবে, নেমে গেছে, নেমে গেছে, আর ফিরে আসবে না, অর্থাৎ খুন হইতেই থাকবে, খুন হইতেই থাকবে, খুন হইতেই থাকবে। কখন শুরু হয়েছে প্রথম খুন বলেন দেখি? হ্যাঁ না, আদম আলাইহিস সালাম, ওটা তো মানব জাতির ইতিহাসে এই উম্মতে বলা হয়েছে, এই উম্মতের মধ্যে। হ্যাঁ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম শহীদ হয়েছেন, কিন্তু কাফের মজুসি অগ্নিপূজক শহীদ করেছে, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে তারা নামের মুসলিম, বাগি, ইসলামদ্রোহী, দেশদ্রোহী মুসলিম, মেশর থেকে অধিকাংশ তারা এসেছিল, আর কিছু লোকে বিভ্রান্ত করে চলে আসছে। আর তাদের পিছনে যে আসল কুপরামর্শ দিয়ে চলেছে আবদুল্লাহ বিন সাবা, ইহুদি, যে মোনাফেক, ইসলাম গ্রহণ করেছিল কিন্তু সে মুসলিম নাই, সে উৎসাহিত করেছিল আর পিছনে সে বসেছিল, নেতৃত্ব দিচ্ছিল আর পাঠিয়েছিল দূর থেকে, নিয়ে সামনে এসে গেছে, সেখানে সুযোগ পায়নি, কিন্তু মেশরে যখন গেছে ওখানে কিছু দল পেয়েছে, ওদেরকে নিয়ে এসে মদিনার আক্রমণ করে, হজের মৌসুম ছিল, অধিকাংশ লোক হজের মাঠে, খলিফাকে একা পেয়েছেন, খলিফার কোনো পাহারা নেই, তখন কোনো পাহারা রাখতেন না, তারা গিয়ে খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরাইনকে তারা শহীদ করে দিল। একবার যে তরবারি বেরিয়ে গেল উম্মতের একজন খাঁটি মুমিন মুসলিমের বিরুদ্ধে, আর কিয়ামত পর্যন্ত আর তরবারি ঢোকেনি। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা আসলো, খারিজি নিজেদেরকে মুসলিম এবং ধার্মিক আল্লাহ ওয়ালা বলে, তা খারিজিরা ফজরের নামাজ আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আঘাত করলো, শহীদ করে দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শহীদ করলো? সব মুসলিম। হাসান রাদিয়াল্লাহু তাআলা বিষ দিল, কে শহীদ করলো? মুসলিমরা। ইসলামের শত্রুদের ষড়যন্ত্রের শিকার হয়ে মুসলিমদের বিরুদ্ধে অস্ত্রের ব্যবহার শুরু করলো। একবার যখন শুরু হয়ে গেল, কিয়ামত পর্যন্ত আর এই তরবারি উঠবে না, চলতে আছে। পাকিস্তানিদেরকে তাড়াইলো, তারপরে আপোষে আওয়ামী লীগ বিএনপি এইসব মারপিট শুরু হয়ে গেল, চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। আর তরবারি একবার বেরিয়ে পড়েছে, আর এই তরবারি আর ঘরে যাবে না, চলতেই থাকবে। একজন জীবিত ব্যক্তি, একজন জীবিত ব্যক্তির কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি অর্থ ভুল, অর্থ হচ্ছে হাইয়ুন বলা হয়, এই জন্য হাইয়ুন নাখিল লিখা আছে, দেখবেন আরবিতে আছে না, আর নাখিল ইংরেজিতে লিখা আছে হাইয়ুন নাখিল, হাইয়ুন মানে মহল্লা আজকালকার অর্থে, আর হাইয়ুন মানে বংশ হয়, হাইয়ুর মানে বংশ গোত্র কাবিলা। তো আমার উম্মতের এক বংশ মুশরিকদের সাথে গিয়ে মিলে যাবে, মিশে যাবে, একাকার হয়ে যাবে। কিভাবে মিলবে মিশবে, তার দুটি অর্থ হতে পারে। একটি হচ্ছে যে মুসলিম দেশ থেকে উঠে গিয়ে অমুসলিম দেশে একেবারে বসবাস গ্রহণ করবে, আর সেখানে গিয়ে খ্রিস্টান হয়ে যাবে বা ইয়াহুদি হয়ে যাবে অথবা হিন্দু হয়ে যাবে, অথচ তারা গোটা বংশ সব মুসলিম পরিবার ছিল, একটি অর্থ। আর একটি অর্থ হচ্ছে যে তারা নিজের দেশ থেকে মুসলিম এলাকা থেকে উঠে তো যাবে না অমুসলিম দেশে, যেমন ইউরোপ আমেরিকার আজকাল অনেকে হিজরত করছে যাচ্ছে পেটের জন্য, আর পেটের জন্য গিয়ে ওখানে ইহুদি খ্রিস্টান হয়ে যাচ্ছে, অথচ গোটা পরিবার সব মুসলিম ছিল তারা, এরকম হচ্ছে অনেকে। তো এই একটি অর্থ। আর একটি অর্থ হচ্ছে যে তারা হয়তো নিজের দেশ থেকে উঠে যাবে না, কিন্তু ওই কাফেরদের সংস্কৃতি সভ্যতা ধর্ম নিয়ে এসে এমন ভাবে পালন করা শুরু করবে যে মুশরিকদের মতো হয়ে যাবে। ছিল তাওহীদপন্থী, ছিল সুন্নতের অনুসারী, কবর মাজার পূজা শুরু করলো, আল্লাহ ছাড়া অন্যের পূজা শুরু করলো, শিরক বিদাত শুরু করলো, এই করে নিজের ধর্মকে ইসলামকে হারিয়ে ফেললো। এ হচ্ছে ভবিষ্যৎবাণী। আর একটি ভবিষ্যৎবাণী, হাত্তা তাবদা ফিয়া আমুম মিন উম্মাতিল আওসান, আমার উম্মতের একটি দল, ফিয়াম মানে দল, জামাত, একটি দল আমার উম্মতের আল্লাহ ছাড়া অন্যের পূজা করবে, আওসান বলা হয়েছে। এই হাদিসের অংশটুকুকে নিয়ে লেখক অধ্যায় কায়েম করেছেন যে এই উম্মতের এক অংশ কি করবে, প্রতিমা পূজা বা আল্লাহ ছাড়া অন্যের পূজা আরম্ভ করবে, আল্লাহ ছাড়া অন্যের পূজা শুরু করবে। সে প্রতিমার আকারে হইতে পারে, আবার কবর মাজার আকারে হইতে পারে, গাছের আকারে হইতে পারে, অন্য কোনো আকারে হইতে পারে। ওয়াইন্না হুসাই এখন ফি উম্মতি কাযাবুন, আরো ভবিষ্যৎবাণী, আমার উম্মতে বেশ কিছু মিথ্যুক হবে, তাদের সংখ্যা সালাসুন, অন্য হাদিসে কারিবা মিন সালাসিন, 30-এর কাছাকাছি, 30-এর কম অথবা বেশি, 30 জন মিথ্যুক হবে আমার উম্মতে, নাম তাদের মুসলিম কিন্তু কুল্লুহুম ইয়াজউম, প্রত্যেকে তাদের দাবিদার হবে আন্নাহু নবী, যে সে নবী হয়ে এসেছে, সে নবী হয়ে এসেছে। মুখতার বিন আবি ওবাইদ, তায়েফের এক লোক ছিল, সে তাবেইনদের জামানায় সে নবুয়ত দাবি করেছিল, এই হাদিসের প্রথম বাস্তবায়নকারী ওই কাফের, যে মুসলিম পরিবারে জন্ম নিয়ে নবী দাবি করেছে, মুসাইলামা কাযযাবও করেছে, আসওয়াদ আনাসিও করেছে, আর এক মহিলা করেছিল, কিন্তু তারা কুফুরি অবস্থায় থেকে, কিন্তু এই মুসলিম পরিবার থেকে জন্ম নিয়ে সে কিসের দাবি করেছিল, নবী হওয়ার দাবি করেছিল। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি ভারতের ওইরকম পাঞ্জাবের, যে মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, প্রথম দিকে হানাফি আলেম ছিল, আমি এর আগে বলেছি একটি আলোচনায় আহলে সুন্নাত আল জামাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে, তারপরে সে ধীরে ধীরে উন্নতি করতে বলছে আমি মেহেদি, আমি ঈসা, এই করতে করতে বলে আমি নবী, আমি নবী, প্রত্যেকে মনে করে যে আমি নবী। এইরকম 30 জন হবে কিয়ামত পর্যন্ত, 30-এর অনেকে চলে এসেছে, আবার এখনো পরীক্ষায় থাকেন, কিয়ামত পর্যন্ত আরো কিছু আসবে, রাস্তা বন্ধ হয়নি। আমাদের এক দায়ী ইন্ডোনেশিয়া ভাই আছে, শুনলাম যে ইন্ডোনেশিয়াতে একজন নবী দাবি করেছে, এবং তার ছবিও দেখালো ইন্টারনেটে, ছবিও দেখালো, দাড়ি নেই, কিচ্ছু নেই, আজ নবী দাবি করেছে। তো কিয়ামতের কাছাকাছি নবী ওইরকম নবী হবে, নবী তো আল্লাহর পক্ষ থেকে নবী নাই, তো শয়তানের পক্ষ থেকে, মানে বাহির শয়তান, শয়তানে ওহিতে নবী। আর এটা বড় কথা নাই যে দাড়ি নেই, নবী যদি এত বড় দাড়ি নিয়েও আসে আর পায়ের নিচেও চলে যায় দাড়ি, আর যদি বলে আমি নবী, তো সে মুসলমান নাই, মুসলমান মুসলিম নাই, দাড়ি একটা শরীয়তের অংশ, কিন্তু দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায় না, টুপি লাগালে মুসলমান হওয়া যায় না। যেমন আমাদের দেশে অনেকে মনে করে যে দাড়ি টুপি মানে মুসলমান, আর দাড়ি নিয়ে দালালি করছে, গরুর দালালি করছে, নামাজ পড়ে না, বহু আছে আমাদের সমাজে। দাড়িকে অনেকে ব্যবহার করে দুনিয়ার স্বার্থে ব্যবহার করে, দাড়ি এই জন্য রাখে যে পারিবারিক ভাবে সে ধর্মীয় পরিবারের জন্য সেজন্য দাড়ি রাখে হয়তো, আলেম হয়েছে, মাদ্রাসায় পড়েছে, কামেল পাশ করেছে, সেজন্য দাড়ি রাখে হয়তো, হাফেজ হয়েছে, সেই জন্য বাধ্য হয়ে দাড়ি রাখে, কি করবো, উপায় নেই, লোকে কি বলবে, এই দাড়ি তার কোনো কাজে আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেকে দাবি করবে ওই মিথ্যুকরা যে আমরা কি নবী, আর নবী সাল্লাম বলছেন যে আমি হচ্ছি শেষ নবী, ও আনা খাতামুন নবীন, অথচ আমি হচ্ছি শেষ নবী, লা নবিয়া বাদি, আমার পরে কোনো নবী আসবে না। ওয়ালা তাযালু তায়ফাতু মিন উম্মতি আলাল হাক্কি মানসুরা, এটি আরেকটি ভবিষ্যৎবাণী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের একটি দল সব সময় হকের ওপর সত্যের ওপর অটল থাকবে, একটি দল বলা হয়েছে, তাহলে বোঝা গেল যে অধিকাংশ মানুষ বিভ্রান্তির শিকার হবে, কিন্তু তারপরেও সবাই বিভ্রান্তির শিকার হবে না। তাই ফাতমিন উম্মতি, আমার উম্মতের একটি দল সত্যের উপর কায়েম থাকবে এবং মানসুরা শুধু কায়েমই থাকবে না, সাহায্য প্রাপ্ত হবে। সাহায্য প্রাপ্ত হবে কোন দিক দিয়ে বলে? হ্যাঁ, বলা হয়েছে শক্তিতে ক্ষমতায় নয়, বরং হকের দিক দিয়ে। তাদের কাছে সত্য রয়েছে, তাদের কাছে কোরআন রয়েছে, তাদের কাছে সহিহ হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর তারা অটল রয়েছে, এটি হচ্ছে তাদের জয়। আপনি হাজারে একাই একজন নামাজি এবং দিনদার তাওহীদ পন্থী সুন্নাতের অনুসারী হয়েছে, এটি আপনার বড় জয়। যদিও আপনি দুর্বল, আপনার কথা সমাজের লোকে শুনে না, এটি হচ্ছে জয়। আর এর অর্থ এই নয় যে তাদের কাছে প্রশাসন থাকবে, তাদের কাছে ক্ষমতা থাকবে, জরুরি নয় সেটা, কিন্তু তারা হকের দিক দিয়ে দলিল প্রমাণের দিক দিয়ে অটল। তাদের সামনে দলিল প্রমাণে যখন কেউ আসবে, তখন কেউ টিকতে পারবে না তাদের সামনে। এ হচ্ছে তাদের জয়ী হওয়ার অর্থ। লা ইয়াদুর রহমান খাজালাহুম, তাদের কেউ ক্ষতি করতে পারবে না যারা তাদেরকে অপদস্থ করতে চাইবে। ওলামান খালাফাহুম, এবং যারা তাদের বিরোধিতা করবে তারাও কোনো ক্ষতি করতে পারবে না। বিরোধিতা করে যাবে কিন্তু ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ তাবারাক ওয়া তাআলা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশ না চলে আসে, মহান আল্লাহ পাকের আদেশ না চলে আসে, অর্থাৎ কিয়ামত কাছে না আসে, কিয়ামত একেবারে এসে যাওয়া না, কিয়ামত কাছে চলে আসা, আর সেই সময় একটি সুন্দর বাতাস আল্লাহর পক্ষ থেকে বয়ে যাবে, আর তখন কি হবে, প্রত্যেক মুমিনের রূহগুলি আত্মাগুলি আল্লাহ পাক কবজ করে নেবেন মালাকুল মওতের মাধ্যমে, সব ইন্তেকাল করে যাবে মুমিনরা, আর কাফের জালেম বেদিন বেনামাজি পাপিষ্টরা শুধু পৃথিবী থেকে যাবে। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালকি, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে একমাত্র সৃষ্টি যারা নিকৃষ্ট পাপিষ্ট গুনাহগার মুশরিক বেদিন, তাদের উপরই কিয়ামত কায়েম হবে। কিয়ামতের ভয়ঙ্কর অবস্থার দৃশ্য তারাই শুধু দেখবে, নেক লোকেরা দেখবে না, তার আগে তাদের ইন্তেকাল হয়ে যাবে। একে বলা হয়েছে আমরুল্লাহ তাবারাকাত আল্লাহর আদেশ আসা পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত ওই সত্য দলটি থাকবে, তাহলে সত্য দল ওই কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা দেখবে না। আর ওই আপনার ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে যে ভয়ঙ্কর ভীতিকর অবস্থা, সেই অবস্থাও তারা অবলোকন করবে, তার আগে তাদের ইন্তেকাল হয়ে যাবে ইনশা আল্লাহ তাআলা। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ছিল বেশ কিছু ভবিষ্যৎবাণী, যেগুলি প্রায় চলে এসেছে আলাদা করে, আর এক একটা করে আবার বয়ান করার সময় নেই, যেগুলি মাসলা মাসায়ের মধ্যে বয়ান করা হয়েছে আর চলেও এসেছে সেগুলি। সুতরাং এখান থেকে শেষ করছি, বাকি আপনাদের এই প্রশ্নগুলির কিছু উত্তর দেওয়া যেতে পারে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।